রেইনডস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন, সময় এবং কর্ম নিয়ে।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। শামে রোমানদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম সিদ্ধান্তকর যুদ্ধ ছিল আজনাদিনের যুদ্ধ। সেই যুদ্ধে নিরঙ্কুশভাবে মুসলিমরা বিজয় অর্জন করেন এবং রোমানরা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়, পরাজিত হয়। তাদের 90,000 সৈন্যবাহিনীর অর্ধেকের বেশি, 50,000, সম্পূর্ণরূপে মুসলিমদের হাতে নিশ্চিহ্ন হয়ে যায়। সেই যুদ্ধে রোমান কমান্ডার, প্রধান সেনাপতি, সেও নিহত হয়েছিল। এই ধরনের একটি পরাজয়ের সংবাদ যখন রোমান সম্রাট হেরাক্লের কাছে গিয়ে পৌঁছেছিল, সে কিংকর্তব্য বিমূর হয়ে যায়, হতবিহ্বল হয়ে যায়। সে বুঝতে পেরেছিল শামের জমিন থেকে রোমান সাম্রাজ্যের বিদায়ের ঘণ্টা মুসলিমরা বাজিয়ে দিয়েছে। বাস্তবে এই ধরনের পরিণতির জন্য হেরাক্লে নিজেই দায়ী ছিল, কারণ ইতিহাস থেকে আমরা দেখতে পাই, স্মরণ করা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়ে রোমান সম্রাটকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে লিখেছিলেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। এবং সেই চিঠি পাওয়ার পর হেরাক্লে চিঠির সত্যতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী দাবি করা, এই বিষয়গুলোকে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আবু সুফিয়ানকে দরবারে ডেকে নিয়ে এসে নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসাবাদের পর সে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবেই আল্লাহর রাসূল, সত্য নবী। কিন্তু এরপরেও শুধুমাত্র রাজত্ব হারানোর ভয়ে, অর্থাৎ সে যদি মুসলিম হয়ে যায় তার খ্রিস্টান পারিষদবর্গ সেনাপতিরা তাকে মানবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, এই ভয়ে রাজত্ব টেকিয়ে রাখার জন্য সে ইসলাম গ্রহণ করেনি। অথচ শেষ পর্যন্ত সে রাজত্ব হারাল। এটাই হচ্ছে বাস্তবতা, যখন কেউ ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পথে সফলতা অর্জন করার চেষ্টা করে কিংবা টিকে থাকার চেষ্টা করে, সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয়। সাহাবাদের সময়েই সে শাম থেকে বিতাড়িত হয়েছে চিরদিনের জন্য। এবং শুধুমাত্র শাম নয়, আমরা দেখতে পাই যখন পরবর্তীতে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হচ্ছিল, পূর্ব রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, তাদের কেন্দ্রস্থল, তাদের রাজধানী কনস্টান্টিনোপল, সেটাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেই বাহিনীতেও সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা সামিল ছিলেন। অর্থাৎ খুব দ্রুত ঘটনাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছিল। আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু তিনি সেই বাহিনীতে সামিল ছিলেন যখন কনস্টান্টিনোপলকে অবরুদ্ধ করা হয়েছিল। বর্তমানে যার নাম ইস্তাম্বুল, এবং এখনও ইস্তাম্বুলের প্রবেশদ্বারে আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহুর কবর আমরা দেখতে পাই। এত দ্রুত এই বিষয়গুলো ঘটে যাবে, এটা হয়তো বা হেরাক্লে সে কখনও চিন্তাও করতে পারেনি, কিন্তু ইতিহাসে সেটাই ঘটেছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্দিকে খুব দ্রুত ইসলামকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। হেরাক্লের বিপরীতে সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিতে লিখতেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। ইয়েমেনের গভর্নর বাজান, যে পারস্য সাম্রাজ্যের অনুগত ছিল, সে ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার এলাকায় বহাল রাখলেন। বাহরাইনের দুজন গভর্নর, যারা পরস্পর ভাই ছিল, ইসলাম গ্রহণ করেছিল, তাদের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রেখেছেন। সুতরাং ইসলামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দান করেছেন এবং অসম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছিত করেছেন। হেরাক্লে কিংকর্তব্য বিমূর হয়েছিল আজনাদিন সেই যুদ্ধে পরাজয়ের পর, এবং যে কোনো একটি রাজত্ব বা সাম্রাজ্য কখনোই বিনা যুদ্ধে তাদের এলাকা ছেড়ে দেয় না, কাজেই হেরাক্লে কিংবা রোমান সাম্রাজ্য তারাও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। মূলত তাদের কফিনে শেষ পেরেক যেটা, সেটা ঠোকা হয়েছিল ইয়ারমুকের যুদ্ধে। সেটা ছিল দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে এবারে আমরা প্রবেশ করতে যাচ্ছি। গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম যে এই যুদ্ধের সময়কাল নিয়ে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে দুই ধরনের মতামত দেখতে পাওয়া যায়। কেউ কেউ 13 হিজরিকে উল্লেখ করেছেন, কেউ 15 হিজরিকে সেই যুদ্ধের সময়কাল হিসেবে নির্ধারণ করেছেন। আমাদের এই আলোচনায় আমরা 15 হিজরিকে অনুসরণ করেছি। 15 হিজরি, এর অর্থ হচ্ছে আবু বকর সিদ্দিকের ওফাতের 2 বছর পরের ঘটনা। সুতরাং সেই সময়ে খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে আবু উবাইদা ইবনে জাররাহ তাকে নিয়োগ করেছিলেন। কেন খালিদ বিন ওয়ালিদকে অপসারণ করা হয়েছিল, এই প্রসঙ্গে যুদ্ধের ঘটনাগুলো আলোচনা শেষ করার পর শেষের দিকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে যদিও বা সেনাপতি ছিলেন আবু উবাইদা, কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এবং খালিদ বিন ওয়ালিদের সামর্থ্য, যোগ্যতা, এই বিষয়গুলো বিবেচনা করে তিনি নিজেই অনুরোধ করেছিলেন খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে, এবং খালিদ বিন ওয়ালিদ সেই দায়িত্ব গ্রহণ করেছেন। কাজে এই ঘটনা থেকে আমরা দেখতে পাই সাহাবা রাদি আল্লাহু আনহুম তাদের মধ্যে খুব চমৎকার বোঝাপড়া ছিল এবং নেতৃত্ব বা কোনো পদ পদমর্যাদা এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের রেষারেষি দ্বন্দ্ব বা লোভ ছিল না। কারণ বাস্তবে কোনো পদবি নিয়ে কিংবা বড় দায়িত্ব নিয়ে তখনই দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় যখন মানুষ সেই দায়িত্বগুলোকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে এবং সেই ক্ষমতাকে অপব্যবহার করে। কিন্তু সাহাবা রাদি আল্লাহু আনহুম সেগুলোকে একটি বড় দায়িত্ব হিসেবে দেখতেন, যে দায়িত্বের জন্য তারা একদিকে খলিফার কাছে জবাবদিহি করতে হতো, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও তারা জবাবদিহি করতে বাধ্য। কাজে এই ধরনের রেষারেষি কিংবা ইগো প্রবলেম এই বিষয়গুলো থেকে তারা মুক্ত ছিলেন। একটি যুদ্ধ শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যুদ্ধের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, ময়দান নির্বাচন। উপযুক্ত স্থান বেছে নিয়ে প্রতিপক্ষের উপরে সুবিধা অর্জন করা, এটিও যুদ্ধের একটি অংশ। এই উদ্দেশ্যকে সামনে রেখে মুসলিমরা তাদের আগে বিজয় করা বিভিন্ন অঞ্চল, শামের অনেক ভেতরে তারা প্রবেশ করেছিলেন, হিমস বিজয় হয়েছিল, সেই সমস্ত অঞ্চলগুলো ছেড়ে দিয়ে তারা মানচিত্রে বেশ নিচের দিকে নেমে আসেন, অর্থাৎ বর্তমানে যে অঞ্চলটি জর্ডান নামে পরিচিত সেখানে ইয়ারমুকের প্রান্তরে তারা চলে আসেন। হেরাকেল তার সেনাপতিদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল যে এমন একটি ময়দানকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিতে হবে যার সামনের দিকটা খুবই ছড়ানো বিস্তৃত। রোমানদের সংখ্যাধিক্যের কারণে এমন একটি ময়দান অবশ্যই প্রয়োজন, কারণ সেই যুদ্ধে তাদের সংখ্যা ছিল 250,000। কাজেই তাদেরকে পরিচালনা করার জন্য অবশ্যই সামনের দিকটা বিস্তৃত হতে হবে, ছড়ানো হতে হবে। কিন্তু একই সঙ্গে হেরাকেল তাদেরকে আরেকটি নির্দেশ দিয়েছিল, এমন একটি ময়দানকে বেছে নেবে যার পেছনের দিকে পালানোর কোনো সুযোগ না থাকে, অর্থাৎ পেছন দিকটা হবে খুবই সংকীর্ণ। পেছনের দিকটা যেন এমন হয় যাতে সৈনিকরা পলায়ন করতে না পারে, অর্থাৎ সে তার অনুগত সৈনিকদেরকে বাধ্য করেছিল যুদ্ধ করার জন্য। কাজে শেষ পর্যন্ত সেই ইয়ারমুকের প্রান্তরেই রোমান সৈন্যবাহিনী জমায়েত হলো, যেখানে সামনের দিকে ছিল খুবই বিশাল একটি ময়দান উপত্যকা, কিন্তু পেছনের দিকে ছিল পাহাড়ি পর্বত এবং দুইটি খরস্রোতা নদী সেখানে এসে একত্রিত হয়েছিল। মানচিত্র দেখলে আমরা দেখতে পাই সেই অবস্থানটি ছিল একটি ইংরেজি ভি অক্ষরের মতো, কাজেই তিন দিক থেকে অবরুদ্ধ হয়ে শুধুমাত্র সামনের দিকটাই উন্মুক্ত ছিল রোমান সৈনিকদের জন্য। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন প্রতিপক্ষকে এরকম একটি অবস্থায় দেখলেন তখন তিনি মুসলিম সৈনিকদেরকে বিজয়ের সুসংবাদ প্রদান করলেন। তিনি বললেন, বিজয়ের আনন্দ করার জন্য প্রস্তুত হও, কারণ তারা নিজেরাই নিজেদেরকে কোণঠাসা করে ফেলেছে, এবং যারা নিজেদেরকে কোণঠাসা করে ফেলে এরকম একটি অবস্থা থেকে খুব কমই তারা ফেরত আসতে পারে, ঘুরে দাঁড়াতে পারে। সেই যুদ্ধে রোমানদের সৈন্য সংখ্যা ছিল 250,000 এবং মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 40,000। সংখ্যায় মুসলিমরা এই যুদ্ধেও প্রতিবারের মতো অনেক অনেক কম ছিলেন। সংখ্যার বিচারে রোমান সেনাবাহিনী যেভাবে এগিয়েছিল ঠিক তেমনিভাবে তারা ছিল সুপ্রশিক্ষিত এবং সুসজ্জিত, দৈহিক দিক থেকেও শক্তিশালী একটি সৈন্যবাহিনী। কিন্তু বাস্তবে তারা ছিল অন্তঃসারশূন্য, মনোবল হারিয়ে তারা ছিল খুবই দুর্বল। সুতরাং তাদের উদাহরণ, তাদের উপমা হচ্ছে সেই বেলুনের মতো, যেটা দেখতে অনেক বড় ফুলানো, কিন্তু সামান্য সুয়ের এক খোঁচাতেই তার ভেতরে সব বাতাস বের হয়ে আসে। হেরাকেল তার সৈনিকদেরকে যুদ্ধের ময়দানে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করার জন্য আরও একটি কৌশল অবলম্বন করেছিল, যেই কৌশল পারস্য সাম্রাজ্যও অনুসরণ করত। সৈনিকদের 10 জন 10 জন করে এক একটি গ্রুপ সৃষ্টি করে সে তাদেরকে পরস্পরের সঙ্গে শেকলে বেঁধে রাখত। এভাবে তারা এক ধরনের মানব ব্যারিকেড তৈরি করার চেষ্টা করত। কিন্তু আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে 10 জনকে যখন একত্রে শেকল দিয়ে বেঁধে রাখা হবে তখন 10 জনের সবাই যদি রাজি না হয় তাহলে তারা ময়দান ছেড়ে পালাতে পারবে না। সুতরাং এই ছিল যুদ্ধের আগে রোমান সাম্রাজ্যের মানসিক অবস্থা, মনোবলের অবস্থা। তাদেরকে শেকলে বেঁধে তিন দিক থেকে প্রাকৃতিক বাধাতে অবরুদ্ধ করে যুদ্ধের ময়দানে টিকিয়ে রাখার জন্য তাদের সম্রাটকে বাধ্য করতে হচ্ছিল। অপরদিকে মুসলিমদের মানসিকতা কেমন ছিল? শামে যখন মুসলিমরা একের পর এক বিজয় লাভ করছিলেন, মদিনা থেকে বহু মুসলিম জামাত তারা জিহাদে যোগদান করতে যাচ্ছিলেন। এমনকি একটি ঘটনায় আমরা দেখতে পাই যে আজনাদিন যুদ্ধের পর ওমর ইতলানু ওই সমস্ত মুসলিমদের বিরুদ্ধে মতামত পেশ করছিলেন খলিফা আবু বকর সিদ্দিকের কাছে। অর্থাৎ একদিকে মুসলিমদেরকে যুদ্ধে বাধা দেওয়ার জন্য মতামত পেশ করা হচ্ছে, অপরদিকে রোমানরা তাদের সৈনিকদেরকে যুদ্ধে টিকিয়ে রাখার জন্য শেকলে বেঁধে রাখতে বাধ্য হচ্ছে। শেষ পর্যন্ত মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসলিমদের আরেকটি জামাত এসে সমবেত হয়, ফলে শেষ পর্যন্ত মুসলিমদের সংখ্যা দাঁড়ায় 40,000-এ। কিছু কিছু বর্ণনায় এই সংখ্যাকে 45,000 পর্যন্ত উল্লেখ করা হয়েছে। মুসলিমদের সেই বাহিনীতে 1,000 ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, 100 জন ছিলেন বদরি সাহাবি, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা, এবং জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সেই 10 জনের মধ্যে 3 জন ইয়ারমুকের যুদ্ধে সামিল ছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম এবং সাঈদ বিন যায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহুম। আরও বিশিষ্ট যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন আবু সুফিয়ানের কথা আমরা বলেছি, তার স্ত্রী হিন্দা তিনি সেখানে ছিলেন, ফাজল ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা, তার সন্তান, তিনি সেখানে উপস্থিত ছিলেন, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান, তিনি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আবদুল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সন্তান আবান, খালিদ বিন ওয়ালিদের সন্তান আব্দুর রহমান, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর, তার ছেলে আবদুল্লাহ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আম্মার বিন ইয়াসির, মিকদাদ ইবনে আসওয়াদ, আবুজার আল গিফারি, মালিক আল আশতার, আবু আইয়ুব আল আনসারি, কায়েস বিন সাদ, হুজাইফা ইবনুল ইয়ামান, উবাদা ইবনু সামিত, হিসাম ইবনুল আস, ইকরিমা আবু জাহেলের সন্তান এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, তারা ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে রোমানদের মধ্যে যারা বিশিষ্ট ব্যক্তি ছিল, হেরাকেল, তার ভাই থিওডোর এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। রোমানদের পক্ষে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছিল বাহান, সে ছিল আর্মেনিয়ার একজন রাজা। বাহানের অধীনে চারজন সেনাপতি প্রধান কমান্ডারদের ভূমিকা পালন করছিল, তাদের মধ্যে একজন ছিল জাবালা, সে ছিল আরব খ্রিস্টান, তার অধীনে ছিল 60,000 সৈন্যের এক বাহিনী, বাকি তিনজন ছিল গ্রেগরি, কানাতির এবং দিরজান। রোমানদের সেই বিশাল সৈন্যবাহিনীর মধ্যে বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর লোকেরা ছিল, স্লাভ, ফ্রান্স, গ্রেগরিয়ান, আর্মেনিয়ান এবং খ্রিস্টান আরবদের কথা আমরা বলেছি, এছাড়াও গ্রিক জাতিসত্তার লোকেরা সেই বাহিনীতে ছিল। ইয়ারমুকের যুদ্ধের আগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, যুদ্ধের আগে বেশ লম্বা সময় ধরে দেন দরবার করার চেষ্টা করা হয়েছে, আলাপ আলোচনা চলেছে। মূল যুদ্ধ শুরু হওয়ার আগে আরেক ধরনের যুদ্ধ শুরু হয়েছিল, সেটা হচ্ছে দেন দরবার এবং আলাপ আলোচনার যুদ্ধ, কথার যুদ্ধ, বাকযুদ্ধ। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, রোমান এবং মুসলিম উভয় বাহিনী যুদ্ধের আগে বেশ উল্লেখযোগ্য পরিমাণ একটি লম্বা সময় ধরে ময়দানে অবস্থান করছিলেন এবং কেউই কারো উপর আক্রমণ করছিলেন না। রোমান সম্রাট হেরাকেল তার সেনাপতিদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল, যদি সামরিকভাবে মুসলিমদেরকে পরাজিত করা না যায় কিংবা সামরিক ক্ষেত্রে থেকে কূটনীতি বা ডিপ্লোমেসিকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে মুসলিমদেরকে কিছু রাজি খুশি করিয়ে আবার তাদেরকে সেই আরবের ভূমিতে ফেরত পাঠানো, এটাই ছিল রোমান সাম্রাজ্যের জন্য বেশি লাভজনক। এবং আরও একটি কারণ, যে কারণে রোমান সেনাপতিরা আলাপ আলোচনার নাম করে কালক্ষেপণ করেছে, তার কারণ হচ্ছে মুসলিমরা সেই একই সময়ে একদিকে তারা যেভাবে শামে অভিযান করে যাচ্ছিলেন, ঠিক তেমনিভাবে তারা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে যাচ্ছিলেন। কাজেই পারস্য সাম্রাজ্যে মুসলিমদের কী পরিণতি ঘটে সেই দিকে তাকিয়ে এই যুদ্ধে কিছু সুবিধা নেওয়া, এটাও ছিল রোমান সেনাপতিদের উদ্দেশ্য। এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা মুসলিম ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গে একটি বইকে আমরা রেফারেন্স হিসেবে আমাদের শ্রোতাদের সামনে উল্লেখ করতে চাই, যেখানে শামের সকল অভিযানের বিস্তারিত বর্ণনা এসেছে, যেগুলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের সময়ে পরিচালনা করা হয়েছিল। মুসলিম ঐতিহাসিক ইমাম আল ওয়াকিদি রাহিমাহুল্লাহ এই বিষয়ে কিতাব লিখেছেন, বইটির নাম হচ্ছে ফুতুহাস শাম, এবং এই বইটির ইংরেজি অনুবাদ আমরা অনলাইন থেকে ফ্রি সংগ্রহ করে নিতে পারি। সেই ক্ষেত্রে বইটির শিরোনাম অনুবাদ করা হয়েছে দ্য ইসলামিক কনকোয়েস্ট অফ সিরিয়া, এই শিরোনামে সেখান থেকে বিভিন্ন বিষয় বিস্তারিত আমরা জানতে পারি। ওডিয়া আলোচনার সঙ্গে সময় বণ্টন এবং আলোচনার ধরনের সঙ্গে মিল রেখে শুধুমাত্র প্রধান অংশগুলি আমরা আমাদের আলোচনাতে উল্লেখ করেছি। মূল যুদ্ধের আগে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, রোমান সেনাপতি বাহানের তাঁবুতে মুসলিম প্রতিনিধি দলের প্রধান হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু যখন গিয়েছিলেন এবং সেখানকার ঘটনা। ইয়ারমুকের যুদ্ধ এটা 6 দিনব্যাপী একটি যুদ্ধ ছিল, কিন্তু উভয় পক্ষই ধারণা করেছিল এই যুদ্ধ হয়তো অনেক লম্বা সময় ধরে চলবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় 6 দিনের মধ্যেই মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন। সেই 6 দিনের যুদ্ধের আগে যখন উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হিসেবে অবস্থান করছিল, সেই ক্ষেত্রে সরাসরি যুদ্ধ না হয়ে বেশ কিছু সংঘর্ষ ঘটেছিল। খালিদ বিন ওয়ালিদ মাত্র 60 জন সাহাবিকে সাথে নিয়ে তিনি আরব খ্রিস্টানদের সেই 60,000 দলের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছিলেন। আরব খ্রিস্টান তাদের প্রধান ছিল জাবালা এবং রোমান সম্রাট হেরাকেল নির্দেশ দিয়েছিল যে সৈন্যবাহিনীর সম্মুখ সারি এই আরব খ্রিস্টানদেরকে দিয়েই গঠন করতে হবে। তার বক্তব্য ছিল এই ধরনের, সে বলেছিল, লোহাকে লোহা দিয়েই কাটতে হয়, কাজেই আরবদের বিরুদ্ধে আমি আরবদেরকেই ব্যবহার করতে চাই। সেই আরব খ্রিস্টানদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদ মাত্র 60 জন সাহাবিকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছিলেন, তাদের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য। সেই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছিল, তবে শেষ পর্যন্ত 5 জন সাহাবি তাদের হাতে বন্দী হয়েছিলেন। কাজেই 5 জন মুসলিম তাদের হাতে বন্দী হলেন। এই সুবিধাকে কাজে লাগিয়ে রোমান সেনাপতি বাহান সে পরিকল্পনা করল, মুসলিম জিম্মিদেরকে ব্যবহার করে আলোচনা নাম করে সে খালিদ বিন ওয়ালিদকে ডেকে নিয়ে আসবে এবং এরপর সবাইকে হত্যা করবে। গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম আজনাদিন সেই যুদ্ধেও একই ধরনের একটি পরিকল্পনা রোমান সেনাপতি গ্রহণ করেছিল। পাহান এই উদ্দেশ্যকে সামনে রেখে দূত পাঠালো এবং শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেই প্রতিনিধি দলের প্রধান হিসেবে তাদের সঙ্গে আলোচনা করার জন্য রওনা হয়ে গেলেন এবং সাথে নিলেন 100 জন বাছাই করা মুসলিম এবং তাদের মধ্যে অনেকেই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তারা সবাই যুদ্ধের সাজে সজ্জিত হয়ে প্রত্যেকেই ঘোড়ায় চড়ে তরবারি ঝুলিয়ে রওনা হয়ে গেলেন। বিদায়ের প্রাক্কালে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি খালিদ বিন ওয়ালিদকে এই কথা বলে বিদায় জানালেন। তিনি বললেন, একজন মুসলিমের রক্ত রক্ষা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল অমুসলিম কাফেরের নিহত হওয়ার থেকেও বেশি দামি। খালিদ বিন ওয়ালিদ যখন বাহানের তাঁবুতে পৌঁছালেন, সেখানে যে আলাপ আলোচনা হয়েছিল খুব স্বাভাবিকভাবে আমরা অনুমান করতে পারি। যখন একের পর এক যুদ্ধ হচ্ছে এবং দুইটি বাহিনী যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একে অপরের মোকাবেলার জন্য ময়দানে অপেক্ষমান, সেই ক্ষেত্রে খুব মিষ্টি কোনো আলোচনা হবে এটা আশা করা যায় না। বরং প্রত্যেকেই চেষ্টা করবে মানসিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করে যুদ্ধের আগেই কিছু সুবিধা আদায় করে নেওয়ার জন্য, নিজেদের মনোবলকে বৃদ্ধি করার জন্য। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে সেই বাগযুদ্ধেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মুসলিমরাই বিজয় অর্জন করেছিলেন এবং সেই ঘটনার দিকেই আমরা যাচ্ছি। কাজেই শুধুমাত্র ময়দানের যুদ্ধই নয়, মন এবং মগজের যুদ্ধ, কথার যুদ্ধেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা বিজয়ী মানসিকতা পালন করতেন এবং সেখানেও বিজয় অর্জন করতেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই বর্তমানে মুসলিমরা একদিকে যেভাবে সামরিক ক্ষেত্রে পরাজিত, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত এই মানসিক ক্ষেত্রে। মানসিকভাবে আমরা পরাজয়ের শিকার, পরাজিত মানসিকতার শিকার। কাজেই সেই ঘটনা থেকে রোমান সেনাপতি বাহানের তাঁবুতে খালিদ বিন ওয়ালিদ যেভাবে আলোচনা করেছিলেন, সেই ঘটনা থেকে আমাদের জন্য মানসিক শক্তি গ্রহণ করার জায়গা রয়েছে। এ প্রসঙ্গে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম আল ওয়াকিদ রাহিমাহুল্লাহ তার কিতাব ফুতুহাস শামে ঠিক এই অংশটি, অর্থাৎ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাহানের আলোচনা দেন দরবার, এই অংশটুকু বর্ণনা করার পরেই তিনি লিখেছেন, তিনি আল্লাহর নামে কসম করে বলেছেন যে এই বর্ণনাগুলোকে তিনি সর্বোচ্চ সততার উপর ভিত্তি করে লিপিবদ্ধ করেছেন, যেন এর মাধ্যমে তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং যারা সুন্নাহ এবং বাধ্যতামূলক বিষয়গুলোকে পরিত্যাগ করেছে সেই শিয়াদের বক্তব্যগুলোকে তিনি খণ্ডন করতে পারেন। তো মুসলিম প্রতিনিধি দল তারা রওনা হয়ে গেলেন এবং ঘোড়া ছুটিয়ে মাত্র 100 জন মুসলিম তারা 200,000 রোমান সৈনিকদেরকে ভেদ করে সরাসরি গিয়ে উপস্থিত হলেন রোমান সেনাপতি তার শিবিরের সামনে, তার তাঁবুর সামনে। সেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোড়া থেকে নামলেন এবং তরবারি সাথে করে নিয়ে সেই তাঁবুর ভেতরে প্রবেশ করলেন। সেই সময় তারা আল্লাহর বরাত ঘোষণা করছিলেন, তাহলিল এবং তাকবীর ঘোষণা দিচ্ছিলেন। তাঁবুতে মহান একটি বড় উঁচু সিংহাসনে বসেছিল এবং তার সামনে ছিল তার সভাসদবর্গ এবং তার পুরোহিতরা, খ্রিস্টান পাদ্রীরা। মুসলিমরা সেই জাঁকজমকে ভরা তাঁবুতে প্রবেশ করে আশ্চর্য হয়ে গেলেন সেখানকার বিলাসিতা এবং ঐশ্বর্য দেখে। চতুর্দিকে নরম গদি বিছানো, দামি দামি আসন, মখমলে জড়ানো, রেশমি কাপড়ে জড়ানো এবং চতুর্দিকে দামি নকশা, এমনকি কার্পেট পর্যন্ত। এগুলোকে দেখে তারা আল্লাহর বরাত ঘোষণা করলেন। প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ সৌজন্য রক্ষা করা, এটা সমস্ত সভ্যতা, সমস্ত যুগের একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাই। কাজেই মুসলিমদেরকেও বসার জন্য বেশ দামি কিছু আসন নিয়ে আসা হলো, যে আসনগুলোর উপরের অংশ ছিল সিল্ক বা রেশমে মোড়ানো। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা সেই আসনে বসতে অস্বীকৃতি জানালেন। যদিও বা সেগুলো ছিল দামি গদির আসন, রেশম এবং মখমলে জড়ানো, কিন্তু তারা সেগুলোতে বসতে অস্বীকৃতি জানালেন। সেই সিল্ক বা রেশমে জড়ানো দামি আসনের উপর না বসে তারা সরাসরি মাটির উপরে বিছিয়ে রাখা কার্পেট টেনে ধুলোর উপরে, মাটির উপরে বসে গেলেন। রোমানরা তাদের প্রাচুর্য এবং ধন সম্পত্তির কারণে আগে থেকেই মুসলিমদের প্রতি, আরবদের প্রতি একটি নিচু মনমানসিকতা পোষণ করত। যখন তারা দেখল যে মুসলিমরা একেবারে মাটির উপরে, ধুলোর উপরে বসে গেলেন, দামি আসনে বসলেন না, এই দৃশ্য দেখে রোমান সেনাপতি সে তাচ্ছিল্যের হাসি হাসল এবং উঁচু আসনে বসে মুসলিমদেরকে দেখে সে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল, ওহে আরবেরা, আমাদের মেহমানদারি তোমাদের পছন্দ হলো না? আমাদের দেওয়া আসনে না বসে মাটির উপরে বসে পড়লে, কোনো ভদ্রতা সৌজন্য দেখালে না, উল্টো আমাদের কার্পেটগুলোকে নষ্ট করলে। লক্ষণীয় হচ্ছে খালিদ বিন ওয়ালিদ এই বিষয়ের কী জবাব দিয়েছিলেন। খালিদ বলেছেন, তোমাদেরকে সৌজন্য দেখানোর চেয়ে আল্লাহকে সৌজন্য দেখানো উত্তম, কারণ এই জমিন হলো আল্লাহর দেওয়া কার্পেট, আল্লাহর দেওয়া মাদুর, যা তোমাদের ওই নোংরা কার্পেটের থেকে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্র করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেখানেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং পুনরায় সেখান থেকে আমি তোমাদের উত্থান ঘটাবো। বর্ণনা থেকে আমরা বুঝতে পারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং বাহান তারা সরাসরি কথা বলছিলেন, কোনো দোভাষীর প্রয়োজন হয়নি, কারণ বাহান সে আরবি জানত। খালিদ বিন ওয়ালিদ বাহানকে বললেন, আমি কথা শুরু করতে প্রথমে কথা বলতে অপছন্দ করি, কাজেই তোমার যা বলার থাকে তুমি বলতে পারো, তবে জেনে রেখো যাই বলো না কেন সব কিছুর জবাব আমার কাছে রয়েছে। বাহান প্রথমে কথা শুরু করলো, শুরুতে সে নিজেদের দূষিত এবং বিকৃত সে ধর্মবিশ্বাস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যীশু খ্রিস্টকে মিশিয়ে ফেলা হয়, এক করা হয়, শিরক করা হয়, সেই বিষয়গুলো দিয়ে তার কথা শুরু করলো। প্রশংসা সেই প্রভুর জন্য যিনি তার রূহ, যিনি যীশু খ্রিস্ট এবং তার কথা। এবং বাহান নিজেদের সম্রাট হেরাকেল এবং নিজেদের রাজত্বের প্রশংসা করে বলল, সেই প্রভুর জন্য প্রশংসা যিনি আমাদের সম্রাটকে শ্রেষ্ঠ সম্রাট বানিয়েছেন, আমাদের জাতিকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ তার এই কথাতে বিরক্ত হয়ে তাকে থামিয়ে দিয়ে বললেন, প্রশংসা তো সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে আমাদের নবীর অনুসারী বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, এবং তোমাদের নবীর অনুসারীও আমাদেরকে বানিয়েছেন, আমরা সব নবীদেরকে বিশ্বাস করি, অনুসরণ করি। প্রশংসা তো এই কারণে হতে পারে যে তিনি আমাদের মধ্য থেকেই আমাদের নেতাকে নির্বাচন করেছেন, আমাদের যিনি নেতা খলিফা তিনি যদি নিজের পক্ষ থেকে আইন বানিয়ে শাসন করতেন আমরা তাকে বর্জন করতাম। আমাদের নেতার মর্যাদা আমাদের কাছে এই কারণে যে তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, সবচেয়ে বেশি তাকওয়া পরহেজগারি অবলম্বন করেন। খালিদ আরও বললেন, প্রশংসা সেই জাতির জন্য যারা সত্যের আদেশ করে, মিথ্যায় বাধা প্রদান করে, গুনাহ স্বীকার করে ক্ষমা চায় আল্লাহর কাছে এবং এক আল্লাহর ইবাদত এমনভাবে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে অংশীদার বানিয়ে ফেলে না, কাউকে মিশিয়ে ফেলে না। খালিদ বিন ওয়ালিদ যখন বাহানের মুখের উপরে এভাবে সত্য কথাগুলোকে তুলে ধরলেন, এই কথাগুলো বাহানের সামনে ধারালো তরবারির মতোই চমকে উঠল। বাহানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, কিছু সময়ের জন্য সে কী বলবে বাকরুদ্ধ হয়ে যায়, কথা হারিয়ে ফেলে। এরপর বাহান এক নাতিদীর্ঘ বক্তব্যের মাধ্যমে তার সম্পূর্ণ প্রস্তাব পেশ করল মুসলিমদের সামনে, যার সার অংশগুলো ছিল এরকম। প্রথমে নিজেদের রাজত্ব এবং ধন সম্পত্তির গর্ব করে সে বলছিল, ওহে আরবেরা, তোমাদের একদল লোক সর্বদাই আমাদেরকে সিজদা করে এসেছে, আমাদের আনুগত্য করে এসেছে, আমাদের উচ্ছিষ্ট খেয়েছে, আমাদেরকে নকল করেছে এবং আমাদের ক্ষমতা মেনে নিয়েছে, আমরা তাদের প্রতি ভালো আচরণ করেছি। আমরা ভেবেছিলাম বাকি আরব গোত্রগুলো আমাদের এই উদারতার কথা জানে এবং আমাদের অনুগ্রহ লাভ করতে চায়, কাজেই যখন খবর পেলাম তোমরা ঘোড়া ছুটিয়ে আমাদের এলাকায় ঢুকেছ, আমাদের এলাকায় আসছ, তখন আমরা ভেবেছি যে আগে সেই লোকেদের মতোই তোমরা আমাদের এখানে এসেছো ভালো খাবারের জন্য, ভালো পোশাকের জন্য, কিন্তু তোমরা আমাদের ভূমিতে প্রবেশ করে আমাদেরকে হত্যা করতে শুরু করলে, আমাদেরকে বন্দী করলে, আমাদের সম্পদ লুটে নিলে, এমনকি আমাদেরকেই আমাদের বিজিত ভূমি থেকে তাড়িয়ে দিতে শুরু করলে। বাহান আরও বলল, জেনে রেখো তোমাদের আগে তোমাদের থেকেও যারা শক্তিশালী ধন সম্পত্তির দিক থেকে, লোকজনের দিক থেকে, তারা চেষ্টা করেছিল আমাদেরকে পরাজিত করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর হ্যাঁ, এটাও জেনে রেখো আমাদের কাছে তোমাদের চেয়ে ঘৃণিত আর কোনো জাতি নেই, তোমরা হলে সেই অভিশপ্ত দুর্ভাগা বেদুইন যারা কাব্য চর্চা ছাড়া আর কিছুই করতে পারো না, তোমাদের নিজেদের ভূমিতেই তোমরা একে অপরের উপর জুলুম করো, এখন চলে এসেছো আমাদের ভূমিতে, জেনে রেখো তোমাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা যথেষ্ট শক্তিশালী, বৃষ্টিহীন দুর্ভিক্ষ পীড়িত একটি এলাকা থেকে তোমরা আমাদের এলাকায় প্রবেশ করেছো, তোমাদের ঘোড়াগুলো পর্যন্ত তোমাদের নয়, তোমাদের গায়ের জামাগুলো তোমাদের নয়। বাহান আরও বলল, জেনে খুশি হও আজ পর্যন্ত তোমরা যা কিছু দখল করেছ তার কিছুই তোমাদের ফেরত দিতে হবে না, আমরা শুধু এটাই চাই তোমরা আমাদের এলাকা ছেড়ে দিয়ে নিজেদের এলাকায় চলে যাও, আর যদি এই প্রস্তাব না মানো আমরা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেব, আর যদি শান্তি চাও তাহলে চুক্তি হোক, আমরা তোমাদের প্রত্যেক সৈন্যকে দিনার প্রদান করব এবং একটি করে ভালো জামা প্রদান করব, আর তোমাকে প্রদান করব 100 দিনার এবং ভালো জামা, আর আবু উবাইদা যে তোমাদের সেনাপতি তাকে প্রদান করব 1000 দিনার, তোমাদের খলিফা ওমারকে প্রদান করব 10,000 দিনার, কাজেই আমাদের এই প্রস্তাব ভেবে দেখো। এই হচ্ছে বাহানের কথা, বাহানের বাহানা। একদিকে সে হুমকি প্রদান করলো, তোমরা যদি না চলে যাও তাহলে তোমাদের আগে আরও শক্তিশালী যারা তারা চেষ্টা করেছে আমাদেরকে পরাজিত করতে, তোমরা ব্যর্থ হবে, পরাজিত হবে। আরেকদিকে প্রলোভন, যুগে যুগে সমস্ত মিথ্যাশ্রয়ী লোকেরা সত্যের মোকাবেলা এভাবেই করেছে, একদিকে জুলুম অত্যাচার হুমকি প্রদান করা, আরেকদিকে প্রলোভনের মাধ্যমে কিছু মানুষকে কিনে নেওয়ার চেষ্টা করা। বাহান ভেবেছিল এই ধরনের চকলেটের প্রলোভন দেখিয়ে সে খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিত্বকে কিনে ফেলতে পারবে। কিন্তু বাহান ভাবতেও পারেনি যে এই তাঁবুতেই সামনে তার জন্য কী চমক অপেক্ষা করছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, বাহান তার বক্তব্যের সূচনা ঘটিয়েছিল মুসলিমদেরকে আরব হিসেবে সম্বোধন করার মাধ্যমে। সে মুসলিমদেরকে মুসলিম হিসেবে সম্বোধন না করে আরব হিসেবে সম্বোধন করেছে। এটা শুধুমাত্র সেই রোমান সাম্রাজ্যের সেনাপতির সম্বোধন নয়, বর্তমান সময়ে আমরা দেখতে পাই এমনকি যারা সেকুলার দৃষ্টিকোণ থেকে ইসলামের ইতিহাসকে লিখে থাকেন কিংবা ইসলামের যারা বিরুদ্ধবাদী, তারা সবসময় মুসলিমদেরকে সাধারণভাবে আরব হিসেবে সম্বোধন করতে চান। এর কারণ হচ্ছে, এর মাধ্যমে তারা ইসলামের বিষয়গুলোকে জাতীয়তাবাদী মোরগ দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করেন এবং এই যুদ্ধগুলোকে আরবদের বিরুদ্ধে অনারবদের যুদ্ধ, রোমানদের যুদ্ধ, পারস্য যুদ্ধ, এই ধরনের একটি জাতীয়তাবাদী যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করে থাকেন। যাই হোক, খালিদ বিন ওয়ালিদ যখন দেখলেন বাহানের কথা শেষ হয়েছে, তখন তিনি বললেন, এতক্ষণ তুমি বলেছ আমরা শুনেছি, এবার আমরা বলবো তুমি শুনবে। খালিদ বিন ওয়ালিদ শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলেন এবং তিনটি প্রস্তাবের যে কোনো একটি বেছে নিতে বললেন। সেই তিনটি প্রস্তাব হচ্ছে, হয় ইসলাম গ্রহণ করো আমাদের ভাই হয়ে যাবে, অথবা জিজিয়া প্রদান করে অমুসলিম হিসেবে আমাদের অধীনে থাকবে, আর প্রথম দুটি প্রস্তাবের কোনোটিই যদি গ্রহণ না করো তাহলে তোমাদের সঙ্গে আমাদের ফয়সালা হবে দরবারির মাধ্যমে। কাজেই শুরুতেই মূল বিষয়কে উপস্থাপন করার মাধ্যমে পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ অন্যান্য বিষয়গুলোকে রিফিউট করলেন, প্রত্যাখ্যান করলেন। রোমান সাম্রাজ্য এবং তাদের সেনাপতি তাদের প্রাচুর্যের কারণে, তাদের ঐশ্বর্যের কারণে অহংকারী অবস্থায় ছিল, বাকিদেরকে খুব নিচু তুচ্ছ বলে মনে করত। খালিদ বিন ওয়ালিদ সেই দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের এই প্রাচুর্য শুধু তোমাদেরই স্ত্রী সন্তান এবং পরিবারদের কাজে এসেছে, নিজেদের বিলাসিতার কাজে এসেছে। সেগুলো দিয়ে তোমরা তোমাদের রাজত্বকে বড় করেছ এবং তোমাদের অন্যায় রাজকীয় নীতিকে বাকি লোকেদের উপরে চাপিয়ে দিয়েছ। আর আমাদের দারিদ্র, খালিদ বললেন, এটাকে আমরা অস্বীকার করি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনই এক ভূমির বাসিন্দা করেছেন যেখানে কোনো বৃষ্টিপাত হয় না, চাষাবাদ হয় না, ফল ফসল আদি জন্মায় না। খালিদ বিন ওয়ালিদ বাহানের কথাগুলোকে স্বীকার করে নিলেন। তিনি বললেন, তাদের মধ্যে জুলুম ছিল, তাদের মধ্যে শক্তিশালী যারা ছিল তারা দুর্বলদেরকে অত্যাচার করতে জুলুম করত, কিন্তু এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা। কাজেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমরা ছিলাম এমনই একটি অবস্থায়, কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। আমাদের মধ্যে থাকা একজন ব্যক্তিকেই তিনি নির্বাচন করেছেন রাসূল হিসেবে। তার মাধ্যমে তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ এই বিষয়গুলো শিখিয়েছেন এবং আমাদেরকে এই দিনের জন্য জিহাদের আদেশ প্রদান করেছেন। কাজী খালিদ বিন ওয়ালিদ অতীতে দুরবস্থা স্বীকার করে নিলেন, কিন্তু এটাও জানিয়ে দিলেন সেটা ছিল আগের অবস্থা, সেখান থেকে এখন তারা কিভাবে আল্লাহর রহমতে মুসলিম হওয়ার মাধ্যমে একটি ভিন্ন জাতিতে পরিণত হয়েছেন সেটাও জানিয়ে দিতে ভুললেন না। এবং সেই বর্ণনা দেওয়ার পর আবারও খালিদ বিন ওয়ালিদ সেই তিনটি প্রস্তাবের যে কোনো একটি বাহানকে বেছে নিতে বললেন। সার কথা হচ্ছে, শেষ পর্যন্ত বাহান সব প্রস্তাব জেনে বুঝে শেষ পর্যন্ত সে বলল যে, যত যাই হোক আমরা আমাদের ধর্ম ছাড়ব না, আমরা আমাদের ধর্ম ছাড়ব না এবং তোমাদের আনুগত্য মেনে জিজিয়াও প্রদান করব না। এরকম একটা অবস্থায় যখন আলোচনা এসে ঠেকল, তখন খালিদ বিন ওয়ালিদ তাকে স্মরণ করিয়ে দিলেন, যদি তোমরা আমাদের প্রস্তাব না মানো তাহলে যুদ্ধের মাধ্যমেই ফয়সালা হবে। কোরআনের একটি আয়াতকে উল্লেখ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন,
ইন্নাল আরদ লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
ইন্নাল আরদ লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। নিশ্চয় এই জমিন আল্লাহর জন্য এবং তিনি যাকে ইচ্ছা করেন তার বান্দাদের মধ্য থেকে তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী প্রদান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শেষ কর্তৃত্ব, চূড়ান্ত কর্তৃত্ব তাকওয়া সম্পন্ন ব্যক্তি, মুত্তাকিদের জন্য, মুসলিমদের জন্য। বাহান এই আয়াতের সূত্র ধরে বলল, হ্যাঁ আমরাই তো সেই জাতি যাদেরকে আল্লাহ এই জমিন দিয়েছিলেন, এখন তোমরা আমাদের কাছ থেকে সেই জমিনকে ছিনিয়ে নিয়েছ, কাজেই তোমাদের আল্লাহর নামেই যুদ্ধ হবে, যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে। বাহান আয়াতের শেষ অংশ বল আকিবাতুলিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য চূড়ান্ত শুভ পরিণাম, চূড়ান্ত পরিণতি, এই বিষয়টিকে এড়িয়ে গিয়ে আয়াতের প্রথম অংশকে ধরে খালিদ বিন ওয়ালিদকে জানিয়ে দিল, হ্যাঁ জমিন আল্লাহর জন্য, আমরাই সেই জমিনের কর্তৃত্বশালী ছিলাম, এখন তোমরা আমাদের কাছ থেকে জমিন ছিনিয়ে নিয়েছো, কাজেই ফয়সালা হবে, দেখা যাক আল্লাহ কাদেরকে বিজয়ী করে থাকেন। খালিদ বিন ওয়ালিদ জবাব দিয়ে বললেন, এই কাজে আমাদের থেকে বেশি আগ্রহী আর কেউ নয় এবং আমি যেন নিজের চোখে দেখতে পাচ্ছি তোমাদেরকে পরাজিত করা হচ্ছে, তোমাদেরকে পরাজিত করা হচ্ছে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন এবং তোমাকে ঘাড়ে দড়ি দিয়ে বেঁধে অপমানের সঙ্গে খলিফা ওমরের সামনে নেওয়া হবে এবং ওমর তোমার শিরচ্ছেদ করবেন। 250,000 সৈন্য পরিবেষ্টিত অবস্থায় নিজের তাঁবুতে অবস্থান করে রোমান সেনাপতি যখন বিপক্ষ প্রতিনিধি দলের মুখে এই ধরনের একটি কথা শুনলেন যে তোমাকে পরাজিত করা হবে, তোমাদেরকে বন্দি করা হবে, তোমাকে দড়ি দিয়ে বেঁধে খলিফার সামনে নেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে, বাহান স্বাভাবিকভাবেই তেলে বেগুনে জ্বলে উঠল। এবং বাহানের এই অবস্থা দেখে সাথে থাকা রোমান সৈনিকেরা তারা প্রস্তুত হয়ে গেল যে কোনো মুহূর্তে শুধুমাত্র বাহানের আদেশে তারা খালিদ বিন ওয়ালিদকে হত্যার অপেক্ষায়। বাহান রেগে উঠল, সে হুমকি প্রদান করল, খ্রিস্টের কসম করে সে বলল, আমাকে শিরচ্ছেদ করবে? আমি এখনই তোমাদের পাঁচজন বন্দীকে সামনে আনছি এবং তোমাদের সামনে তাদের শিরচ্ছেদ করছি। খালিদ বললেন, হ্যাঁ, তুমি সেটা করতে পারো, কারণ এই ধরনের জঘন্য কাজ করার মতো তুমি হলে উপযুক্ত ব্যক্তি, এই ধরনের জঘন্য কাজ করার জন্য তোমার ব্যক্তিত্বই উপযুক্ত, তুমিই উপযুক্ত ব্যক্তি। বাহান যখন হুমকি দিল, খালিদ বিন ওয়ালিদ বললেন, জেনে রেখো, তারা আমাদের অংশ, আমরাও তাদের অংশ, এবং কসম করে বলছি, যদি তাদেরকে হত্যা করো, আমার এই তরবারি দিয়ে আমি তোমাকে হত্যা করব এবং আমার সঙ্গে থাকা প্রত্যেক ব্যক্তি অন্ততপক্ষে তোমাদের একজন কিংবা তার থেকেও বেশি লোকেদের মৃত্যুর কারণ হবে। খালিদ বিন ওয়ালিদ এ কথা বলে লাফিয়ে পড়লেন, তরবারি খাপমুক্ত করলেন এবং সাথে থাকা মুসলিম জামাত তারাও একই কাজ করলেন। বর্ণনাকারী বলছেন, তারা তাকবীর দিয়ে কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তারা পড়লেন, তারা শহীদ হওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। বর্ণনা এসেছে শিকারের সামনে বাঘ বা সিংহ যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেই রকম একটি অবস্থায় তারা প্রস্তুত অবস্থায় ছিলেন। মুসলিমদের এরকম একটি অবস্থায় দেখে বাহান ভয় পেয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ বাহানকে হুঙ্কার দিয়ে বললেন, বলো আমাদের বন্দীদের সাথে তুমি কী ব্যবস্থা করবে? বাহান বলল, তোমার সম্মানে আমি তাদেরকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু জেনে রেখো, আগামীকাল আমাদের সামনে তোমরা অসহায় হয়ে পড়বে। খালিদ বিন ওয়ালিদ বীরের মতো রোমান সেনাপতির তাঁবু থেকে পাঁচজন বন্দী মুসলিমকে মুক্ত করে নিয়ে ঘোড়া ছুটিয়ে আবু উবাইদা ইবনে জাররাহ তার কাছে আসলেন। পাঁচজন কারাবন্দী মুসলিম তাদের মুক্তিতে আবু উবাইদা খুশি হলেন এবং জানতে চাইলেন, তোমরা কিসের উপর একমত হয়েছ? খালিদ বিন ওয়ালিদ বললেন, এই কথার উপর আমরা একমত হয়েছি, আগামীকাল আল্লাহ যাকে চাইবেন তাকে বিজয় দান করবেন। কাজেই সমস্ত জল্পনা কল্পনার পর, সমস্ত দেন দরবার আলাপ আলোচনার প্রচেষ্টার পর, সমস্ত হিসাব নিকার শেষ হওয়ার পর শুধুমাত্র একটি সিদ্ধান্তকর রক্তক্ষয়ী যুদ্ধেরই বাকি ছিল, যার মাধ্যমে চিরদিনের জন্য ইতিহাসের পট পরিবর্তন হয়ে যাবে। ইয়ারমুকের যুদ্ধ আমরা উল্লেখ করেছিলাম, এই যুদ্ধ ছিল ছয় দিনব্যাপী একটি যুদ্ধ। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, এই যুদ্ধের সূচনা ছিল একটি অগ্নিস্ফুলিঙ্গের মতো, একটি আগুনের ফুলকির মতো, কিন্তু সমাপ্তি হয়েছে বড় এক অগ্নিকুণ্ডের ধ্বংসের মাধ্যমে। যুদ্ধের আগে খালিদ বিন ওয়ালিদ যখন মুসলিমদেরকে সাথে নিয়ে শামের ভূমিতে এসেছিলেন, তখন রোমানদের এই সংখ্যার কারণে একজন ব্যক্তি খালিদ বিন ওয়ালিদকে বলছিলেন, আফসোস, রোমানরা সংখ্যায় কত বেশি আর মুসলিমরা সংখ্যায় কত কম। খালিদ বিন ওয়ালিদ তাকে বললেন, তুমি কি আমাকে রোমানদের সংখ্যায় বেশি হওয়ার কারণে ভয় দেখাচ্ছ? জেনে রেখো, আল্লাহর সাহায্য পেলে সংখ্যায় কম হওয়া সৈন্যবাহিনীও অনেক বড় সংখ্যায় পরিণত হয়, লাঞ্ছনা ও অপমান চলে আসলে সংখ্যায় বেশি থাকা সৈন্যবাহিনীও সংখ্যায় কম হয়ে যায়, জয় পরাজয় সৈন্য সংখ্যার উপরে নির্ভর করে না। সুতরাং খালিদ বললেন, আমরাই সংখ্যায় বেশি এবং তারাই সংখ্যায় কম। এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা আগের যে কোনো যুদ্ধের থেকে বেশি ছিল, কখনই মুসলিমরা এত বড় সংখ্যা নিয়ে যুদ্ধ করেননি, 40 বা 45 হাজারের সৈন্যবাহিনী, যদিও রোমানদের তুলনায় সেটা খুবই কম, কিন্তু সংখ্যা এত বড় হওয়ার কারণে খালিদ বিন ওয়ালিদ একটি ভিন্ন কৌশল অবলম্বন করলেন। প্রথমবারের মতো মুসলিম সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য ছোট ছোট বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে তিনি বিভক্ত করে দিলেন, যদিও এর আগে কখনোই এভাবে যুদ্ধ করা হতো না। সাধারণভাবে 3 বা 5টি ভাগে বিভক্ত করে মুসলিমরা যুদ্ধ করতেন, কিন্তু এই যুদ্ধের সৈন্য সংখ্যা অন্য যুদ্ধের থেকে আলাদা। খালিদ বিন ওয়ালিদ প্রত্যেক 1000 জন ব্যক্তির জন্য একজন করে কমান্ডার, সেনাপতি নিযুক্ত করলেন এবং এক একটি দল গঠন করলেন। কাজেই শেষ পর্যন্ত মুসলিম সৈন্য সংখ্যার, মুসলিম দলের সংখ্যা হলো 40 থেকে 45টি। আবু উবাইদা ইবনে জাররাহ তার নেতৃত্বে 18টি দল ছিল সেনাবাহিনীর সেন্টার বা কেন্দ্রীয় শক্তি। ডান দিকে 2টি দল ছিল, সেই 2টি দলের নেতৃত্বে ছিলেন আমর ইবনে লাস এবং সুহাইল ইবনে হাসানা। বাম দিকের দল ছিল ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান তার নেতৃত্বে। সম্মুখ এবং পশ্চাৎভাগে খালিদ বিন ওয়ালিদ কিছু অশ্বারোহীকে নিযুক্ত করেছিলেন এবং একটি পৃথক দল, 5000 সৈন্যের একটি পৃথক দল খালিদ বিন ওয়ালিদ রিজার্ভ হিসেবে মজুদ রেখেছিলেন সাইদ বিন জাইদের নেতৃত্বে, এবং সেই দলে খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেও ছিলেন এবং আরও ছিলেন শামের যুদ্ধে তিনি বিশেষ বীরত্বের পরিচয় দেখিয়েছেন রোমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী সেই যোদ্ধা, খালি গায়ে তিনি যুদ্ধ করতেন, দিয়ার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু আনহু। এই দলটি ছিল মূলত প্রত্যেকেই অশ্বারোহী এবং এটি হচ্ছে মোবাইল ক্যাভালরি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই অশ্বারোহীদেরকে পৃথক রেখেছিলেন, রিজার্ভ রেখেছিলেন, একটি উদ্দেশ্য হচ্ছে পেছনে থাকা মুসলিম তাবুতে মুসলিম নারী শিশুদের মুসলিম পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং একই সঙ্গে যেহেতু তারা রিজার্ভ থাকবেন কাজেই ময়দানে যখন যে অংশটি মুসলিমরা দুর্বলতার শিকার হবেন কাফেরদের আক্রমণের মাধ্যমে তাদেরকে প্রাসঙ্গিক সাপোর্ট দেওয়ার কাজ করবেন এই অংশটি। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সংখ্যায় বেশি হওয়া রোমান অশ্বারোহীর বিরুদ্ধে মুসলিমদের এই ক্ষুদ্র দলটি শেষ পর্যন্ত যুদ্ধে সিদ্ধান্তকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার কারণে তারা দ্রুত ময়দানের যে কোনো একটি স্থান থেকে অন্য একটি স্থানে গিয়ে মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতেন। খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের আগে বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন দায়িত্ব বণ্টন করে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে তিনি মুসলিম সৈন্যবাহিনীর উপরে বিচারক কাজী নিযুক্ত করেছিলেন, কারণ 40-45 হাজার সৈন্যবাহিনীর মধ্যে খুব স্বাভাবিকভাবেই মানবিক কারণে বিভিন্ন বিষয়ে মতভেদ, সমস্যা, বিরোধ এগুলো দেখা দিতে পারে। সেগুলো নিষ্পত্তি করার জন্য তিনি দায়িত্ব প্রদান করেছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি সৈন্যবাহিনীর অর্থনৈতিক বিষয়গুলো দেখার দায়িত্ব দিয়েছিলেন, হিসাব নিকাশের দায়িত্ব প্রদান করেছিলেন। কারি নিযুক্ত করেছিলেন আল মিকদাদ বিন আমর আল আসওয়াদ রাদিয়াল্লাহুকে। মিকদাদ রাদিয়াল্লাহু তার দায়িত্ব ছিল তিনি যুদ্ধের ময়দানে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে যাবেন এবং মুজাহিদিনদেরকে তাদের মনোবল বৃদ্ধি করবেন কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে। কোরআনের আয়াতের মাধ্যমে তিনি তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন। আমরা দেখতে পাই বদরের যুদ্ধ থেকেই এই নিয়মটি চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে কারি নিযুক্ত করেছিলেন এবং পরবর্তী প্রত্যেকটি যুদ্ধেই মুসলিমদের মনোবল বৃদ্ধি করার জন্য তাদেরকে কোরআনের আয়াত তিলাওয়াত করানো হতো, সূরা আনফালের আয়াতগুলো তাদেরকে পড়িয়ে শোনানো হতো। ইয়ারমুকের যুদ্ধেও খালিদ বিন ওয়ালিদ একই ধরনের ভূমিকা পালন করার জন্য দায়িত্ব প্রদান করলেন মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে। মুসলিমদেরকে নসিহত করার জন্য খালিদ বিন ওয়ালিদ নসিহতকারী নিযুক্ত করেছিলেন। তার দায়িত্ব হচ্ছে মুসলিমদেরকে নৈতিক শক্তি সাহস যোগানো এবং সবসময় ভালো কল্যাণের দিকে আহ্বান করা, স্মরণ করিয়ে দেওয়া। কারণ শয়তান আমাদের সার্বক্ষণিক শত্রু, প্রত্যেক মুহূর্তে শয়তান আমাদেরকে চায় ধোকায় ফেলতে, বিভ্রান্ত করতে। সেটা যদি মনোবল দুর্বল করে দেওয়ার মাধ্যমেও হয় সেই চেষ্টাও শয়তান করে থাকে। পরিবার পরিজনদের কথা যুদ্ধের ময়দানে স্মরণ করিয়ে দিয়ে দুঃখ বেদনায় আক্রান্ত করা, এই বিষয়গুলো সে করতে পারে। কাজেই এমন কারো ভূমিকা পালন করা দরকার ছিল যে সবসময় মুসলিমদেরকে মানসিক শক্তি প্রদান করবে, সত্যের উপরে অটল থাকার এবং ধৈর্য ধরার উপদেশ প্রদান করবে। ঠিক যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলেছেন,
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং একে অপরকে সৎ কাজের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করেছে। কাজেই যখনই একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখবেন দুঃখ কষ্ট কিংবা হতাশায় আক্রান্ত, আমাদের মুসলিম হিসেবে উচিত তাকে ভালো উপদেশ দেওয়া, সান্ত্বনা দেওয়া, ধৈর্য ধারণ করার কথা বলা। এগুলোর মাধ্যমে তিনি মানসিক শক্তি লাভ করবেন এবং তার দুঃখ কষ্টকে অনেক হালকা অনুভব করবেন। এই যুদ্ধে আবু সুফিয়ানকে খালিদ বিন ওয়ালিদ এই দায়িত্ব প্রদান করেছিলেন। অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে আবু সুফিয়ান সম্পর্কে আমরা জানি তিনি দীর্ঘ সময় অমুসলিম শক্তির প্রধান ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন কুফফারদের নেতা, পৌত্তলিক শক্তির প্রধান। অথচ সময়ের আবর্তনে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম কবুল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। ইসলামের মাধ্যমে তার ভেতরের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ইসলামের শক্তির নমুনা। না হলে কীভাবে একজন ব্যক্তি সারা জীবন সে যাদের বিরুদ্ধে শত্রুতা করে আসলো এবং সে ছিল শত্রুদের প্রধান ব্যক্তি, সে কীভাবে প্রতিপক্ষের মতামতকে, মতাদর্শকে গ্রহণ করতে পারে? এরা শুধুমাত্র ইসলামের মাধ্যমেই সম্ভব, কারণ ইসলাম হচ্ছে সত্যিকারের দিন, সত্যিকারের ধর্ম। ইয়ারমুকের যুদ্ধের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও একসময় কাফের শক্তির গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন। আমর ইবনে আল-আস, তিনিও তাদের দলে ছিলেন। ইকরিমা, আবু জাহেলের সন্তান, সেও ছিল মুসলিমদের বিরুদ্ধে। কিন্তু এই সমস্ত ব্যক্তিদের অবদানের মাধ্যমেই ইয়ারমুকের যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন এবং শামের ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের আগে সৈন্যবাহিনীকে সামনে রেখে তাদের উদ্দেশ্যে খুতবা প্রদান করলেন। খালিদ বিন ওয়ালিদ প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপর তিনি বললেন, এই দিন এটা আল্লাহর দিনগুলোর মধ্যে একটি দিন। এই দিনে আমাদের গর্ব করা উচিত নয়, সীমা লঙ্ঘন করা উচিত নয়। বিশুদ্ধ খাঁটি নিয়তে আপনারা জিহাদ করুন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করুন। আজকের এই দিনটি পরবর্তী দিনগুলোর জন্য একটি মাইল ফলক। আজ যদি আমরা ওদেরকে পরাজিত করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা ওদেরকে পরাজিত করেই যাব, আর যদি আজ ওরা আমাদেরকে পরাজিত করে তাহলে আমরা পরবর্তীতে ওদের বিরুদ্ধে জয়ী হতে পারবো না। সুতরাং এই যুদ্ধটি ছিল, আমরা বুঝতে পারছি, একটি চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধ। এই যুদ্ধের পর যে কোনো এক পক্ষই টিকে থাকবে, অপর পক্ষ নিশ্চিহ্ন হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ তার খুতবাতে উল্লেখ করেছেন মুসলিমদেরকে উদ্দেশ্য করে বিশুদ্ধ নিয়তে যুদ্ধ করার জন্য। এই যুদ্ধ অন্য কোনো কারণে নয়, এটা ইসলামের জন্য, দীনের জন্য, ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য। কাজেই এখানে গর্ব কিংবা অহংকারের কোনো বিষয় চলে আসা উচিত নয়, কোনো ধরনের সীমা লঙ্ঘন করাও উচিত নয়। উভয় বাহিনী নিজ নিজ কমান্ডারদের অধীনে নিজেদের সম্মুখ সারিকে সাজিয়ে নিল এবং একটা লম্বা সময় পর্যন্ত দুই পক্ষই যুদ্ধ না করে নিজেদের অবস্থানে দণ্ডায়মান ছিল। রোমানরা তাদের সংখ্যায় বিশাল হওয়ার মাধ্যমে, তাদের বড় বড় ব্যানার, ক্রস এগুলো ঝুলানোর মাধ্যমে এক বিরাট দৃশ্য সৃষ্টি করেছিল। অপরদিকে সংখ্যায় অল্প হলেও মুসলিমদের প্রতি রোমানদের মনে এক ধরনের আতঙ্ক ছিল, এক ধরনের শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়েছিল, কারণ মুসলিমরাই ছিল একের পর এক যুদ্ধে বিজয়ী শক্তি। রোমান বাহিনীর সংখ্যার বিপরীতে মুসলিম বাহিনীর সংখ্যা এবং গভীরতা ছিল খুবই কম, মাত্র কয়েক সারি সৈন্যবাহিনীকে তারা সামনে সাজিয়েছিলেন, কিন্তু সেখানে তারা কোনো ধরনের গ্যাপ রাখেননি। মুসলিমদের যতগুলো বর্শা ছিল সেগুলো সম্মুখ সারি যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তাদের উপরে নির্দেশ ছিল এমনভাবে দৃঢ়তার সঙ্গে যেন তারা অবস্থান করেন, যেন কখনোই প্রতিপক্ষের কোনো যোদ্ধা তাদেরকে ভেদ করে এগিয়ে যেতে না পারেন। এবং মাঝে মাঝে খালিদ বিন ওয়ালিদ সেই যোদ্ধাদের মাঝে তীরন্দাজদেরকে স্থাপন করেছিলেন। কাজেই প্রথম দিকে মুসলিমদের কৌশল ছিল প্রতিরক্ষা করা বা ডিফেন্স করা, এবং পরবর্তীতে শেষের দিকে মুসলিমরা পাল্টা আক্রমণ করেছেন, প্রতি আক্রমণ করেছেন। এই যুদ্ধের সূচনা হয়েছিল মুবারাজা বা দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে। যুদ্ধের আগে কয়েকজন রোমান সৈনিক, কয়েকজন রোমান কমান্ডার, রোমান অফিসার তারা সামনে এগিয়ে আসে এবং মুসলিমদেরকে আহ্বান করে দ্বন্দ্বযুদ্ধের জন্য। প্রত্যেকটি দ্বন্দ্বযুদ্ধেই মুসলিমরা বিজয়ী হয়েছেন। কাজেই মূল যুদ্ধের আগে রোমানরা মুসলিমদের হাতে তাদের বেশ কয়েকজন অফিসারকে নিহত হতে দেখল। রোমান সেনাপতি বাহান চিন্তা করলো, যদি এভাবে দ্বৈতযুদ্ধ, দ্বন্দ্বযুদ্ধ, ডুয়েল চলতে থাকে তাহলে একের পর এক তার অফিসারদের একটি বড় অংশই নিহত হয়ে যাবে, যেটা তার বাহিনীর মনোবলকে ভেঙে দেবে এবং তাদের উপর একটি বিরূপ প্রভাব বিস্তার করবে। এর চাইতে ভালো হবে যদি তারা একত্রে একটি সাধারণ আক্রমণ পরিচালনা করে। কাজেই শেষ পর্যন্ত বাহানের নির্দেশে রোমান সৈন্যবাহিনী সামগ্রিকভাবে মুসলিমদের ফ্রন্টলাইনের উপর একটি সাধারণ বা জেনারেল অ্যাটাক পরিচালনা করল। মুসলিমরা নিজ নিজ অবস্থানে অবস্থান করে সেগুলিকে মোকাবেলা করে যাচ্ছিলেন। প্রথম দিনের যুদ্ধের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একজন রোমান কমান্ডার, তিনি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যুদ্ধের আগে এসে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণ করেন। যুদ্ধের আগে যখন দুইটি বাহিনী একে অপরের মুখোমুখি অবস্থান করছে, সেই ক্ষেত্রে নিজেদের বাহিনীর একজন কমান্ডার তিনি বাহিনী ত্যাগ করে প্রতিপক্ষের বাহিনীর কাছে চলে গেলেন এবং সেখানে গিয়ে তাদের ধর্ম গ্রহণ করলেন এবং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে শুরু করলেন। এই বিষয়টি রোমানদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই একটি বিরূপ মনোভাব সৃষ্টি করল, তাদের দুর্বল মানসিক শক্তিকে আরও দুর্বল করে দিল এই ঘটনাটি। সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি। সেই কমান্ডারের নাম ছিল জর্জ। রোমানদের মধ্যে সাধারণভাবে মুসলিমদের সম্পর্কে এবং বিশেষভাবে খালিদ বিন ওয়ালিদের অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে নানা ধরনের ঘটনা প্রচলিত হয়ে গিয়েছিল। তার সম্পর্কে তারা বেশ আগ্রহী ছিল এবং খালিদ বিন ওয়ালিদকে তারা মুগ্ধতার চোখেই দেখত। কিছু কিছু কথা ছিল সত্য, কিছু কিছু কথা ছিল অতিরঞ্জিত, এর মাঝে ছিল তাদের অবস্থান। যুদ্ধ শুরু হওয়ার আগে তাবারি বর্ণনা করেছেন, একজন ব্যক্তি এগিয়ে আসলো যার নাম ছিল জর্জ। সে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলো, সে ছিল রোমানদের একজন সেনাপতি, এবং খালিদ বিন ওয়ালিদের কাছে এসে সে জিজ্ঞাসা করলো যে আমি আপনার কাছে একটি বিষয় জানার জন্য এসেছি এবং আল্লাহর নামে কসম করে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি আমাকে সত্য কথা বলবেন, কারণ আপনার মতো একজন সাহসী ব্যক্তির কাছ থেকে মিথ্যা বের হবে এটা উপযুক্ত নয়, আমি মিথ্যা পছন্দও করি না। আপনি আমাকে সত্য করে বলুন যে এই কথা কি সত্য যে আপনাদের যিনি রাসূল তিনি আল্লাহর কাছ থেকে একটি তরবারি পেয়েছিলেন, জান্নাত থেকে একটি তরবারি দেওয়া হয়েছে আপনাদেরকে এবং সেই তরবারি আপনার হাতে তুলে দেওয়া হয়েছে আর সেটা থাকে বলেই আপনারা কোনো যুদ্ধে পরাজিত হন না? খালিদ বিন ওয়ালিদ চাইলে এই ধরনের একটি কথার সুযোগ তিনি নিতে পারতেন এবং তাকে কেন্দ্র করে যে সমস্ত গল্পগুলো প্রচলিত হয়ে গিয়েছিল সেগুলোকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে একটি অসাধারণ চরিত্র ধারণ করতে পারতেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কিংবা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তার সমস্ত ধরনের ভান এবং ভণিতা থেকে, কপট আচরণ থেকে বহু পবিত্র ছিলেন। খালিদ বিন ওয়ালিদ সেটা করলেন না এবং তিনি বললেন তুমি যে গল্প শুনে এসেছো সেটা সত্য নয়, বরং সত্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যেই একজন ব্যক্তিকে তার নবী হিসেবে, রাসূল হিসেবে নির্বাচন করে আমাদের উপরে দয়া করেছেন, রহম করেছেন, তিনি আমাদেরকে সত্যের দিকে পথ দেখিয়েছেন। আমাদের মধ্যে কোনো কোনো ব্যক্তিরা প্রথমে ইমান এনেছে, আবার কেউ কেউ তার বিরুদ্ধে যুদ্ধও করেছিল, এবং যে সমস্ত ব্যক্তিরা সেই নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমি ছিলাম তাদেরই একজন। শেষ পর্যন্ত আমার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের মাধ্যমে উন্মুক্ত করে দেন এবং আমি ইসলাম গ্রহণ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে ইসলামে প্রবেশ করানোর জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা জোর জবরদস্তি করেননি।
কাজেই এটা ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর আগের অবস্থা। তিনি একসময় ইসলামের শত্রু ছিলেন, এরপর যখন তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিলেন, তিনি ইসলামে দাখিল হয়েছিলেন। একই রকম ঘটনা ঘটেছিল আমরা দেখতে পাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ক্ষেত্রেও, এবং আমর ইবনুল আস তিনি ইয়ারমুকের এই যুদ্ধে একজন বড় কমান্ডারের দায়িত্ব পালন করছেন। আমর ইবনুল আস তার মৃত্যুর আগে তিনি বলেছিলেন তার জীবনে একটা সময় এমন ছিল যখন তিনি নিজেই বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল তার কাছে সবচেয়ে অপছন্দের ব্যক্তি, এবং সেই সময় তিনি ইচ্ছা করতেন যদি তিনি কখনও সুযোগ পেতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি হত্যা করতেন। কিন্তু আমর বলছেন যে এক সময় আল্লাহ আমাকে হেদায়াত দান করলেন এবং আমার অন্তরে ইসলামের প্রতি সীমাহীন ভালোবাসা প্রদান করলেন। সেই সময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, এবং আমর বলছেন যে আমি তাকে এতটাই ভালোবাসতাম এবং এতটাই সম্মান করতাম যে সরাসরি তার চোখের দিকেও কখনো তাকাতাম না, যখনই আমি তাকে দেখতাম শ্রদ্ধায় আমার দৃষ্টি নিচু করে নিতাম। কাজেই খালিদ বিন ওয়ালিদ তিনি জর্জা বা জর্জ সেই রোমান কমান্ডার তাকে বললেন যে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে এই উপাধি দিয়েছেন, তিনি আমাকে বলেছেন খালিদ কত চমৎকার একজন ব্যক্তি, সে হলো সাইফুম মিন সুইউফিল্লাহ, আল্লাহর তরবারিগুলোর মধ্যে হতে একটি তরবারি, সাল্লাতাল্লাহু আজ্জা ওয়াজাল আলাল কুফফারি ওয়াল মুনাফিকিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোষমুক্ত করেছেন কাফের এবং মুনাফিকদের জন্য। কাজেই খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেকে নিয়ে কোনো গল্প তৈরি করলেন না, তিনি সরাসরি স্বীকার করে নিলেন এটা হচ্ছে একটি উপাধি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছেন। এবং খালিদ তার এই অসাধারণ সাফল্যগুলো যা একের পর এক তিনি বিভিন্ন ময়দানে অর্জন করছিলেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বিজয় অর্জন করছিলেন, এর জন্য নিজেকে কোনো কৃতিত্ব প্রদান করেননি, বরং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করেছেন। এটাই হচ্ছে সত্যিকার মুসলিমের মানসিকতা। একজন মুসলিম ব্যক্তি যখন তিনি সাফল্য অর্জন করেন প্রত্যেকটি সফলতার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করেন। কারুনের ঘটনা আমরা জানি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ধনসম্পত্তি এই নিয়ামতগুলো দিয়েছিলেন, কিন্তু যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করত যে তুমি এত ধনসম্পত্তি কীভাবে পেলে, কীভাবে তুমি এর মালিক হলে, কারুন আল্লাহকে ধন্যবাদ না দিয়ে বরং নিজেকে কৃতিত্ব প্রদান করত। কারুন বলেছিল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, সে বলেছিল যে এই সমস্ত বিষয় এগুলো আমি নিজের যোগ্যতায় নিজের জ্ঞান গরিমার মাধ্যমে আমি সম্পদ অর্জন করেছি। সে এটা স্বীকার করেনি যে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া একটি নিয়ামত। মানুষ হিসেবে আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুখাপেক্ষী, কাজেই যা কিছু আমরা লাভ করি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেই লাভ করি। কাজেই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেন। খালিদ বিন ওয়ালিদ তার পুরো ঘটনা জর্জকে বা জর্জাকে ব্যাখ্যা করে বললেন এবং জর্জকে আহ্বান জানালেন। খালিদ বললেন আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। জর্জ বললেন যদি আমি ইসলাম গ্রহণ না করি, খালিদ বললেন তাহলে তোমাদেরকে জিজিয়া প্রদান করতে হবে। জর্জ বললেন যদি সেটাও না দেই, খালিদ বললেন সেই ক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে তোমাদের এবং আমাদের মধ্যে ফয়সালা হবে। খালিদ বিন ওয়ালিদ তাকে তিনটি রাস্তায় দেখিয়ে দিলেন। প্রথম রাস্তা সবচেয়ে উত্তম, তুমি ইসলাম গ্রহণ করো আমাদের ভাই হয়ে যাবে। দ্বিতীয়টি, যদি তুমি ইসলাম গ্রহণ না করো অমুসলিম থাকতে পারবে, তবে আমাদের কর্তৃত্ব তোমাকে মেনে নিতে হবে জিজিয়া প্রদানের মাধ্যমে। আর যদি এটাও গ্রহণ না করো তাহলে তৃতীয় ফয়সালা, যুদ্ধের মাধ্যমে তোমাদের এবং আমাদের মধ্যে ফয়সালা হবে। জর্জ জানতে চাইল যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাহলে তার অবস্থা কেমন হবে, সে কী মর্যাদা পাবে। খালিদ বললেন ইসলাম গ্রহণ করলে তুমি আমাদের মতোই হয়ে যাবে, আমাদের সমান হয়ে যাবে, সমমর্যাদার সম্মানের অধিকারী হবে। জর্জ বললেন যদি আমি পরবর্তীতে ইসলামে আসি, অর্থাৎ আপনারা আগে ইসলাম গ্রহণ করেছেন আমি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছি, সেই ক্ষেত্রে আমার সম্মান কি কম হবে না? খালিদ বললেন তুমি তো আমাদের থেকে উত্তম হবে। জর্জ বলল কীভাবে? খালিদ বললেন কারণ আমরা যখন ইসলাম গ্রহণ করেছি তখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি চোখে দেখেছি, তার নিদর্শনগুলোকে আমাদের সামনে ঘটতে দেখেছি, আর তুমি পরবর্তী একজন ব্যক্তি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাওনি, তার কোনো নিদর্শনও তুমি দেখোনি, কাজেই এই অবস্থায় যদি তুমি ইসলাম গ্রহণ করো অবশ্যই তুমি আমাদের চেয়ে বেশি মর্যাদাবান হবে। জর্জ বললেন মুসলিম হতে হলে আমাকে কী করতে হবে? খালিদ বললেন শুধুমাত্র এই কথার উপর তুমি সাক্ষ্য দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। জর্জ এই কথা বলে সে ইসলাম গ্রহণ করলো, মুসলিম হয়ে গেল। সে আর নিজের সৈন্যবাহিনী রোমানদের কাছে ফেরত যায়নি, সে ময়দানে ইসলাম গ্রহণ করলো, ইসলামের পক্ষে সে যুদ্ধ করলো রোমানদের বিরুদ্ধে এবং শাহাদত বরণ করলো। সুতরাং এটাই হচ্ছে ইসলামে প্রবেশ করার পর জর্জের অতি অল্প সময়ের জীবন। শেষ পর্যন্ত সে যুদ্ধে শহীদ হয়ে গেল। ওলামা একরাম বলেছেন, শাহাদাত, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া, এটা হচ্ছে সেই আমল যার আগে অন্য কোনো আমলের দরকার হয় না। এটা হচ্ছে সেই ইবাদা যার আগে অন্য কোনো ইবাদতের দরকার হয় না। যখন কোনো একজন ব্যক্তি মুসলিম হয় এবং যুদ্ধে শহীদ হয়ে যায়, শাহাদাতের মাধ্যমেই সে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করে নেয়। তার আমলনামায় যদিও পূর্বে কোনো সালাত সাওম জিকির নাও থাকে, শুধুমাত্র এটি তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিতে সক্ষম। একই রকম ঘটনা আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘটেছিল উহুদের যুদ্ধের আগে। সেই সময় একজন ইহুদি মুখাইরিক, সে এসে ইসলাম গ্রহণ করেছিল এবং যুদ্ধে মুসলিমদের পক্ষে যুদ্ধ করে সে শাহাদাত বরণ করে। তার সম্পর্কে বলা হয়েছিল মুখাইরিক খাইরি ইয়াহুদ, সে ইহুদিদের মধ্যে ছিল সবচেয়ে উত্তম ব্যক্তি। অতি অল্প আমলে অনেক বেশি পুরস্কার সে অর্জন করে নিল। ইসলাম গ্রহণ করলো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল এবং সে জান্নাতে দাখিল হয়ে গেল। রোমানদের সঙ্গে ইয়ারমুকের যুদ্ধের প্রথম দিন সাধারণ সংঘর্ষের মধ্যেই শেষ হয়। এগুলোই ছিল প্রথম দিনের উল্লেখযোগ্য ঘটনা। দ্বিতীয় দিন রোমান সেনাপতি বাহান, সে যেহেতু মুসলিমদের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা অর্জন করেছে, সে কিছু পরিকল্পনা সাজিয়ে নিয়েছিল এবং তার উদ্দেশ্য ছিল ভোরবেলায় ফজরের সালাতের আগেই সে অপ্রস্তুত অবস্থায় মুসলিমদের উপর হামলা করবে, কারণ মুসলিমরা সেই সময় থাকবেন সালাতের জন্য প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। এবং একই সঙ্গে 1400 বছর আগে সেই পৃথিবীতে রাতের বেলায় সাধারণভাবে যুদ্ধ করা কঠিন হয়ে যেত, বিভিন্ন কারণে সাধারণভাবে দিনের আলো ফোটার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেত। কাজেই বাহান কিছুটা আগে থেকে আক্রমণ করে মুসলিম বাহিনীকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল। বাহান যেটা পরিকল্পনা করেছিল সেটা হচ্ছে যে মুসলিম বাহিনীর ডান দিকের যে অংশটি, সেই অংশটিকে আক্রমণ করে তাদেরকে ঘায়েল করা এবং মূলত দুই দিকের প্রান্তে বাম এবং ডান দুইটি অংশকে আক্রমণের মাধ্যমে ব্যস্ত রেখে পৃথক করে দেওয়া, পরবর্তীতে মুসলিম বাহিনীর কেন্দ্র বা সেন্টারকে এঙ্গেজ করা। এর মাধ্যমে সে মুসলিম বাহিনীকে দুইটি অংশে বিভক্ত করে দিতে সক্ষম হবে এবং যেহেতু তাদের সংখ্যায় তারা অনেক বেশি রোমানরা, ফলে মুসলিমদেরকে তারা অবরুদ্ধ করতে পারবে, ঘেরাও করে ফেলতে পারবে এবং এভাবে সে বিজয়ের পরিকল্পনা করেছিল। শুরুতে সে মুসলিম বাহিনীর ডান অংশের উপরে এবং একই সঙ্গে মুসলিম বাহিনীর বাম অংশের উপরে প্রচণ্ড আক্রমণ পরিচালনা করল। মুসলিমরা এই আক্রমণের মুখে প্রতিরোধ গড়লেন, কিন্তু বেশি সময় তারা টিকে থাকতে পারছিলেন না, তাদেরকে পিছু হটতে বাধ্য করা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার মোবাইল ক্যাভালরি বা চলমান অশ্বারোহীর সেই হালকা দল যা তিনি রিজার্ভ রেখেছিলেন সেটা দিয়ে মুসলিম বাহিনীর এই অবস্থা পরিদর্শন করছিলেন। মুসলিম বাহিনীর ডান দিকের অংশ আমর ইবনে আস এবং সুহাইল ইবনে হাসানের অংশ, তারা রোমানদের প্রচণ্ড আক্রমণের মুখে টিকে থাকতে পারছিলেন না, পিছু হটতে বাধ্য হচ্ছিলেন। রোমানরা মুসলিমদের ডান অংশকে পেছনের দিকে ঠেলতে ঠেলতে এত দূর নিয়ে গেল যেখানে মুসলিম বাহিনীর একেবারে পেছনের অংশ তাঁবু স্থাপন করা হয়েছে, যেখানে আছে মুসলিমদের নারীরা এবং শিশুরা। এত দূর পর্যন্ত মুসলিমদেরকে পেছনে ঠেলে দেওয়া হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের আগে মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা এই তাঁবুর খুঁটিগুলোকে তোমাদের হাতে গ্রহণ করো এবং পাথর সংগ্রহ করে স্তূপ করে রাখো, যদি আমরা যুদ্ধে জয়ী হই তাহলে খুবই ভালো, কিন্তু যদি দেখো যে মুসলিমরা যুদ্ধ থেকে পিছু হটছে, পলায়নের চেষ্টা করছে, তাহলে তাদের মুখে এই পাথর এবং তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করবে, তাদের দিকে পাথর ছুঁড়ে মারবে এবং তাদেরকে ধিক্কার জানাবে। মুসলিমরা যখন পেছনের দিকে হটতে হটতে একেবারে সেই নারীদের শিবির ক্যাম্পের কাছে চলে গেলেন, মুসলিম নারীরা তাদেরকে ভৎসনা করছিলেন, তিরস্কার করছিলেন খুবই কঠোর ভাষায়। আবু সুফিয়ানের কন্যা জুবেরিয়া এবং আমর ইবনে আসের কন্যা উম্মে হাকিম তারা পুরুষদের দিকে দৌড়ে আসছিলেন এবং বলছিলেন, ধিক্কার তোমাদেরকে, তোমরা যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পলায়ন করছো। মুসলিম নারীরা রোমান সৈন্যদের বিরুদ্ধে সেই মুহূর্তে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন, কারণ রোমানরা একেবারে পেছনের অংশ পর্যন্ত চলে গিয়েছিল। তারা পাথর ছুঁড়ে মারছিলেন এবং অনেকেই সেই ক্ষেত্রে মুসলিম নারীরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। মুসলিম নারীদের মুখে যখন তারা এইভাবে তিরস্কারের শিকার হলেন, মুসলিম মুজাহিদিনরা তারা আবারও প্রচণ্ড যুদ্ধ করতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত রোমানদের আক্রমণকে প্রতিহত করে প্রতি আক্রমণ করতে শুরু করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার চলমান অশ্বারোহীর সেই দলের মাধ্যমে মুসলিমদেরকে প্রাসঙ্গিক সাপোর্ট প্রদান করলেন, ফলে শেষ পর্যন্ত আবার মুসলিমরা তাদের আগের অবস্থান পুনরুদ্ধার করল। দ্বিতীয় দিনের এই যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। যখন মুসলিমরা আবার নিজেদের অবস্থানকে সুসংহত করছিলেন, প্রতি আক্রমণ পরিচালনা করা হচ্ছিল, সেই ক্ষেত্রে দিরার বিন আজওয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাহিনীর অংশ নিয়ে রোমান সৈনিকদের উপর একটি আক্রমণ পরিচালনা করেন এবং রোমানদের প্রধান চারজন সেনাপতির একজন, যারা বাহানের অধীনস্থ ছিল দিরজান, তাকে হত্যা করতে তিনি সক্ষম হন। এতটুকুই ছিল দ্বিতীয় দিনের উল্লেখযোগ্য ঘটনা। তৃতীয় দিনের যুদ্ধে দ্বিতীয় দিনের ঘটনাকে বাহান পুনরাবৃত্তি করার সিদ্ধান্ত নিল, কারণ আগের দিন সে যে কৌশল অবলম্বন করেছিল সেই কৌশলের মাধ্যমে সে যথেষ্ট সফলতা পেয়েছিল। মুসলিমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের শেষ বেলার আগ পর্যন্ত প্রত্যেক দিনই মূলত ডিফেন্সিভ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। তারা কোনো পাল্টা আক্রমণ পরিচালনা করছিলেন না। সেটাই ছিল খালিদ বিন ওয়ালিদের পরিকল্পনা। তৃতীয় দিন বাহান পরিকল্পনা গ্রহণ করল, আজকেও আগের দিনের মতো প্রচণ্ড আক্রমণ পরিচালনা করা হবে এবং একই অংশে অর্থাৎ মুসলিম বাহিনীর ডান দিকের অংশটিকে আক্রমণের মাধ্যমে মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। ফলে এর মাধ্যমে মুসলিম বাহিনী দুই অংশে বিভক্ত হয়ে যাবে, মাঝখানের অংশটুকু ভেঙে যাবে। একই ঘটনা ঘটল, মুসলিমরা আবারও পিছু হটলেন এবং এই দিনেও মুসলিম শিবিরের পেছনে থাকা মহিলারা মুসলিম যোদ্ধাদেরকে কঠোর ভাষায় ভর্ৎসনা করলেন। তারা আবারও প্রতি আক্রমণ পরিচালনা করলেন এবং নিজেদের অবস্থানকে পুনরুদ্ধার করতে সক্ষম হলেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদেরকে উৎসাহিত করে বলছিলেন, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম ওয়ারউব কুলুবাহুম ওয়ানজিল আলাইনা সাকিনাতা ওয়ালজিমনা কালিমাতাত তাকওয়া ওয়াহাব্বিব ইলাইনাল লিকা ওয়ারদিনা বিল কাদাই। মুয়াজ ইবনে জাবাল যখনই খ্রিস্টান পুরোহিত পাদ্রি তাদের উৎসাহ দিচ্ছিল, তারা রোমান সৈনিকদেরকে সেগুলো শুনতেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন এবং মুসলিমদেরকে উৎসাহ দিতেন এই কথাগুলো বলে। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি তাদের পাগুলোকে টলায়মান করে দিন, তাদের অন্তরে ভীতি সঞ্চার করুন এবং আমাদের উপরে সাকিনা শান্তি নাজিল করুন, আমাদেরকে তাকওয়ার উপরে অটল রাখুন, শত্রুদের মুখোমুখি হওয়াকে আমাদের নিকট পছন্দনীয় করে দিন এবং আপনার ফয়সালার উপর আমাদেরকে রাজি খুশি থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় এবং তৃতীয় দিন শেষ হলো, চতুর্থ দিনের ঘটনা শুরু। দ্বিতীয় এবং তৃতীয় দিন একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করে রোমানরা বেশ কিছু সফলতা পেয়েছিল, কিন্তু দুই দিনেই তারা শেষ বেলায় আবার পিছু হটতে বাধ্য হয়েছিল। কাজেই তাদের যে সফলতা সেটাকে তারা পূর্ণতা দিতে পারেনি, ধরে রাখতে পারেনি। চতুর্থ দিন ছিল ইয়ারমুকের যুদ্ধের সবচেয়ে মারাত্মক দিন এবং দুই পক্ষেই এই দিনে হতাহতের পরিমাণ ছিল অনেক অনেক বেশি। রোমানরা সিদ্ধান্ত নিল আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি করে চূড়ান্ত আক্রমণ পরিচালনা করবে। মুসলিমদের ডান অংশকে আবারও তারা টার্গেট করল। খালিদ বিন ওয়ালিদ তার চলমান অশ্বারোহীর মাধ্যমে একই ধরনের সাপোর্ট প্রদান করে আসছিলেন এবং এই দিন মুসলিমরা পাল্টা আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করলেন। খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর যে সেন্ট্রাল কোর ছিল তাদেরকে নির্দেশ দিলেন রোমানদের উপর প্রচণ্ড আক্রমণ পরিচালনা করতে। তারা সামনের দিকে এগিয়ে গেলেন, আবু উবাইদা এবং ইয়াজিদ অর্থাৎ মুসলিম বাহিনীর সেন্টার এবং বাম দিকের যে অংশটি, তারা রোমানদের উপর প্রচণ্ড আক্রমণ পরিচালনা করলেন। রোমান সৈনিকেরা তাদের অশ্বারোহী এবং তীরন্দাজদের মাধ্যমে পাল্টা জবাব দিল এবং প্রচুর তীর নিক্ষেপ করল। ঐতিহাসিক বর্ণনাগুলোতে উল্লেখ করা হয়েছে যে তাদের তীরের সংখ্যা এমন বেশি ছিল যেন মনে হচ্ছিল সেগুলো পঙ্গপালের মতো এবং আকাশের সূর্যকে যেন ঢেকে দিচ্ছে। বহু মুসলিম সৈনিকেরা তাদের নিক্ষিপ্ত তীরের আঘাতে আহত হলেন এবং বিশেষ করে মুসলিমদের চোখগুলোকে টার্গেট করা হয়েছিল। বহু মুসলিমের দৃষ্টিশক্তি সেই দিন নষ্ট হয়েছিল, তারা তাদের দৃষ্টিকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন এবং একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে আবু সুফিয়ান তার একটি চোখ তিনি এই দিন হারিয়েছিলেন এবং এই দিনটি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে চোখ হারানোর দিন নামে। রোমান তীরন্দাজদের আঘাতে বহু মুসলিম তাদের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। চতুর্থ দিন মারাত্মক আক্রমণ করে রোমানরা মুসলিমদেরকে একেবারে কোণঠাসা করে ফেলেছিল। মুসলিম বাহিনী সেই আগের অংশ, ডান দিকের অংশটিকে তারা টার্গেট করেছিল এবং ঠেলতে ঠেলতে একেবারে পেছনের দিক পর্যন্ত তারা নিয়ে যায়। এই অবস্থায় সম্পূর্ণ যুদ্ধের পট পরিবর্তন হয়ে যায় একটি অসাধারণ ঘটনার মাধ্যমে। যখন মুসলিমরা ছিল চূড়ান্ত কোণঠাসা অবস্থায়, সেই ক্ষেত্রে ইকরিমা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে এগিয়ে আসলেন। তার অধীনে একটি রেজিমেন্ট ছিল। তিনি মুসলিমদের সামনে এগিয়ে এসে চিৎকার করলেন, ঘোষণা দিলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে কে আছো মৃত্যুর জন্য আমার হাতে বাইয়াত করবে, শাহাদাত না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকবে, কারা আছো আমার হাতে বাইয়াত করো, শপথ গ্রহণ করো। ইকরিমা তিনি একজন দুঃসাহসী যোদ্ধা ছিলেন, তিনি কখনোই নিজের জীবনের পরোয়া করতেন না। ইকরিমা এই যুদ্ধে এত অসাধারণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিলেন, একটি পর্যায়ে তিনি নিজেকে চতুর্দিকে রোমান সৈনিকদের মধ্যে পরিবেষ্টিত অবস্থায় নিক্ষেপ করছিলেন। সাথে থাকা একজন মুসলিম তাকে বলছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি তো নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। ইকরিমা জবাব দিয়ে বলেছিলেন, আমি যখন লাত এবং উজ্জার সম্মান রক্ষার জন্য যুদ্ধ করতাম তখন আমি নিজের জীবনের পরোয়া করতাম না, এখন আল্লাহ আমাকে হেদায়ত করেছেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি, আর এই ক্ষেত্রে আমি মৃত্যুর ভয় করব। ইকরিমার এই সাহসিকতা মুসলিমদের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে গেল। 400 মুসলিম তারা মৃত্যুর জন্য তারা ইকরিমার কাছে বাইয়াত করলেন এবং তারাও শপথ নিলেন মৃত্যু না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকবেন। এরকম একটি দুঃসাহসী বাহিনী যখন প্রস্তুত হয়ে গেল, তারা প্রচণ্ড আক্রমণ পরিচালনা করলেন রোমানদের উপরে এবং ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন এই 400 জনের মধ্যে
বহু মুসলিম তারা শাহাদাত বরণ করলেন এবং প্রত্যেকেই ছিলেন মারাত্মকভাবে আহত। অর্থাৎ যারা মৃত্যুবরণ করেননি তারা প্রত্যেকেই মারাত্মক আঘাতে জর্জরিত অবস্থায় ছিলেন। এই কোর তাদের মারাত্মক আক্রমণের কারণে, 400 অশ্বারোহীর আক্রমণের কারণে পুরো যুদ্ধের পট পরিবর্তন হয়ে গেল। রোমান বাহিনী পিছু হটতে বাধ্য হলো এবং এই চার দিন পর্যন্ত যতটুকু অর্জন ছিল রোমানদের তার প্রত্যেকটি মুসলিমরা পুনরুদ্ধার করতে সক্ষম হলেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন এই দিনের যুদ্ধ সম্পর্কে। তিনি বলেছেন, পুরো যুদ্ধক্ষেত্র কেমন যেন একটি শান্ত পরিবেশ হয়ে গিয়েছিল। এবং একজন সাহাবি তিনি বর্ণনা করেছেন, আমি শুনলাম যুদ্ধের মধ্যে কেউ একজন উচ্চস্বরে চিৎকার করে বলছে, ইয়া নাসরাল্লাহ ইকতারিব ইকতারিব, ইয়া নাসরাল্লাহ ইকতারিব, হে আল্লাহ সাহায্য তুমি নিকটে আসো, তুমি কাছে আসো, হে আল্লাহ সাহায্য তুমি কাছে আসো। তিনি বললেন, আমি বোঝার চেষ্টা করলাম যে কে এই ব্যক্তি। তাকিয়ে দেখলাম সেই ব্যক্তি হচ্ছে আবু সুফিয়ান। তিনি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছেন এবং বলছেন, আল্লাহর সাহায্য তুমি চলে আসো, আল্লাহর সাহায্য তুমি চলে আসো। এবং মুসলিম সৈনিকদের মাঝে ঘুরে ঘুরে তিনি তাদেরকে উদ্দীপ্ত করছেন, তাদের মনোবলকে চাঙ্গা করছেন। সুবহানাল্লাহ, একসময় যিনি কাফেরদের প্রধান ব্যক্তি তিনি আজ ইসলামের জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া করছেন এবং যুদ্ধ করছেন। ইয়ারমুকের যুদ্ধে আবু সুফিয়ান, যদিও তিনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, কিন্তু পূর্ণ উদ্যমের সঙ্গে তিনি মুসলিমদের মনোবলকে চাঙ্গা করে যাচ্ছিলেন। চতুর্থ দিনের যুদ্ধ শেষ হলো এবং এই যুদ্ধে আমরা দেখতে পাই ইকরিমা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। খালিদ বিন ওয়ালিদের শৈশবের বন্ধু, ছোটোবেলার বন্ধু, দুঃসাহসী মুসলিম কমান্ডার ইকরিমা তার শাহাদাতের ঘটনাটি আমাদের সামনে ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে। যে ইকরিমা একসময় ছিলেন ইসলামের শত্রুদের মধ্যে অন্যতম, শত্রু বাহিনীর কমান্ডার আবু জাহেলের সন্তান, শেষ পর্যন্ত তার অন্তরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। এবং বাস্তবেই তিনি এত অসাধারণ মুসলিম হয়ে গিয়েছিলেন যার দৃষ্টান্ত ইয়ারমুকের শাহাদাতের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। তার সামনে যখন কোরআন তুলে ধরা হতো, কোরআনের আয়াতগুলো দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে যেতেন, তার চোখ থেকে অশ্রু বিসর্জন হতো এবং তিনি বলতেন, এগুলো আমার রবের কালাম, আমার রবের কালাম। একটি অসাধারণ বিষয় আমরা দেখতে পাই, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন ওয়াস এবং ইকরিমা তারা পরস্পর পরস্পরের বন্ধু ছিলেন, সমবয়সী ছিলেন এবং তারা প্রত্যেকেই একটি সময় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যক্তি, কাফেরদের কমান্ডার ছিলেন তারা। এই তিনজনই যখন ইসলাম গ্রহণ করেছেন তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করেন। অর্থাৎ একটা সময় তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেই অপরাধকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বলেছিলেন, যখন কোনো একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে ইসলামের মাধ্যমে তার আগের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ক্ষমা করে দেন। কিন্তু এরপরেও ইকরিমা, খালিদ বিন ওয়ালিদ কিংবা আমর ইবনে আস, তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের জন্য বিশেষভাবে দোয়া করুন, এরপরেও আমাদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকের জন্যই দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে এই প্রত্যেক ব্যক্তি পরবর্তীতে ইসলামের জন্য এত বিশাল অবদান রেখেছেন, আমরা বাস্তবেই বুঝে নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই তাদের পূর্বের অবস্থাকে ক্ষমা করে দিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ তিনি মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি, আমর ইবনে আস তিনি বড় কমান্ডার ছিলেন, প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন এবং ইতিহাস থেকে আমরা দেখতে পাই আমর ইবনে আসের নেতৃত্বেই মিশর বিজিত হয়েছিল, আফ্রিকার বিভিন্ন অঞ্চল মুসলিমরা বিজয় করেছিলেন। এবং ইকরিমার অবদানের মাধ্যমে সম্পূর্ণ ইয়ারমুকের যুদ্ধের পট পরিবর্তন হয়ে যায় এবং মুসলিমদের জন্য বিজয়ের দরজাটি উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। চতুর্থ দিনের এই যুদ্ধে মুসলিমরা অনেকেই মারাত্মকভাবে আহত ছিলেন, অনেক মুসলিম এদিন শাহাদাত বরণ করেছেন। এবং এই দিন আরেকটি ঘটনায় ইমানের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে চলে আসে। যুদ্ধ শেষ হওয়ার পর যখন সন্ধ্যা নামল, মুসলিমরা দেখলেন বহু মুসলিম তারা অসুস্থ অবস্থায় আছেন, কয়েকজন একেবারে মুমূর্ষু অবস্থায়, সেই অবস্থায় তারা পানি পানি বলে চিৎকার করছিলেন। যখন প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হলো, সেই ব্যক্তি দেখলেন তার পাশে আরেকজন অসুস্থ মুসলিম, তিনিও পানি চাচ্ছেন। অসুস্থ মুমূর্ষু অবস্থায় সেই মুসলিম বললেন যে আমার থেকে আমার ভাইয়ের পানি বেশি প্রয়োজন, তার কাছে পানি পৌঁছে দাও। তার কাছে পানি পৌঁছে দেওয়া হলো, সেই ব্যক্তি দেখলেন আরেকজন মুসলিম অসুস্থ, তার কাছে পানিকে পৌঁছে দেওয়ার জন্য তিনি বললেন। একইভাবে যখন কয়েকজন ব্যক্তি ঘুরে আসলো, প্রত্যেকেই নিজের থেকে অন্যদের উপরে অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দিচ্ছিলেন। যখন একটি কমপ্লিট সার্কেল ঘুরে আসলো, দেখা গেল আগের ব্যক্তিরা তারা শাহাদত বরণ করেছেন। সেই মৃত্যুর মুহূর্তেও তারা নিজেদের উপর নিজেদের মুসলিম ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছিলেন। তারাই ছিলেন সাহাবি এবং তাবিঈদের সেই বাহিনী। চতুর্থ দিনের যুদ্ধের পর মুসলিম এবং রোমান উভয় বাহিনীই ক্লান্ত এবং পরিশ্রান্ত অবস্থায় ছিল। টানা চার দিন তারা যুদ্ধ করে এসেছেন শুধুমাত্র রাতের অন্ধকারের সময়টুকু বাদ দিয়ে। এবং আগের চার দিনের যে অর্জন ছিল, মুসলিমরা চতুর্থ দিন শেষ বিকালে
তা সবকিছুই কেড়ে নিয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করেছে। কাজেই সেই দিনে রোমানদের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল, ফলে পরবর্তী দিন পঞ্চম দিনে যুদ্ধ করার জন্য তাদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছিল না এবং মুসলিমরাও তারা ক্লান্ত অবস্থায় ছিলেন। সুতরাং পঞ্চম দিনটি কোনো পক্ষই কারো উপরে বড় কোনো আক্রমণ পরিচালনা করেনি এবং এই পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ তিনি বুঝে নিয়েছিলেন যুদ্ধ কোন দিকে অগ্রসর হচ্ছে। মুসলিমরা বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে। রোমানরাও নিজেদের অবস্থাকে বুঝতে পেরে তারা পরিকল্পনা করেছিল যে মুসলিমদের সঙ্গে তারা একটি যুদ্ধবিরতিতে আসবে, চুক্তি সম্পাদন করবে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ সেই চুক্তিকে প্রত্যাহার করলেন। যদিও পঞ্চম দিন কোনো যুদ্ধ হয়নি, কিন্তু এই একদিন বিশ্রাম নিয়ে তিনি পরিকল্পনা করেছিলেন আগামীকাল ইনশা আল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরাই চূড়ান্ত বিজয় লাভ করব। এবং খালিদ বিন ওয়ালিদ তিনি যেন নিজের চোখের সামনে সেই বিজয়কে দেখতে পাচ্ছিলেন, কারণ পঞ্চম দিনে তিনি এমন কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন যেটা শতভাগ বিজয় সম্পর্কে নিশ্চিত না হলে কেউ গ্রহণ করতে পারে না। তিনি পঞ্চম দিন রাতের বেলাতেই দিরার বিন আজওয়ার রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে 500 অশ্বারোহীর একটি বাহিনীকে পাঠিয়ে দিয়েছিলেন একটি সেতুর অপর পাশে, এবং সেই সেতুটি ছিল যে দুইটি গিরিপথ এবং নদীর মাঝে রোমান সৈনিকেরা অবরুদ্ধ অবস্থায় ছিল তাদের একমাত্র পলায়ন করার রাস্তা। খালিদ বিন ওয়ালিদ ষষ্ঠ দিন যুদ্ধ শুরু করার আগেই সেই সেতুর অপর পাশে 500 জন অশ্বারোহী সহ দিরার ইবনুল আজওয়ারকে মোতায়েন করে রেখেছিলেন। শুরুতেই আমরা আলোচনা করেছিলাম রোমান বাহিনী ছিল তিন দিক থেকে অবরুদ্ধ একটি অঞ্চলে, ইংরেজি ভি অক্ষরের মতো একটি আকৃতির মাঝে অবস্থান করে তারা যুদ্ধ করছিল। শুধুমাত্র তাদের সামনের দিকটাই খোলা ছিল, পেছনে দুই দিকে ছিল উঁচু পাহাড়ি পর্বত, পাথুরে পর্বত, গিরিপথ, এবং একটি দিকে শুধুমাত্র একটি ছোট সেতু ছিল যে সেতু দিয়ে তারা অতিক্রম করতে পারত, এবং দুইটি গিরিপথের সাথে ছিল দুটি খরস্রোতা নদী। কাজেই রোমান বাহিনীর পেছনের দিকে পলায়ন করার কোনো সুযোগ ছিল না। একমাত্র যে সুযোগ সেটা হচ্ছে সেই সেতুকে অতিক্রম করে যাওয়া, কিন্তু সেখানে খালিদ বিন ওয়ালিদ দিরার ইবিন আজওয়ার রাদিয়াল্লাহুকে মোতায়েন করে রেখেছিলেন, যিনি ছিলেন শামে সবচেয়ে আতঙ্ক সৃষ্টিকারী মুসলিম যোদ্ধা খালিগায়ের সেই যোদ্ধা। সুতরাং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে আগামীকাল ইনশাআল্লাহ মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করবেন। ষষ্ঠ দিন সকালে যুদ্ধ শুরু হলো। রোমানদের মধ্যে যুদ্ধের জন্য কোনো স্পিরিট বা মনোবল ছিল না, তারা সন্ধিতেই বেশি আগ্রহী ছিল, কিন্তু বাধ্য হয়ে তাদেরকে যুদ্ধ করতে আসতে হলো। ষষ্ঠ দিন সকালে প্রথম ঘটনা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তিনি রোমানদের একটি আহ্বানে সাড়া দিতে গেলেন। তারা একটি দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করেছিল। রোমান সেনাপতি গ্রেগরি সে রোমানদের পক্ষ হয়ে দ্বন্দ্বযুদ্ধ লড়াই করার জন্য আসলো, এবং আবু উবাইদা তিনি গেলেন মুসলিমদের পক্ষ হতে। উভয়ের মধ্যে বেশ লম্বা সময় ধরে দ্বন্দ্বযুদ্ধ চলল এবং শেষ পর্যন্ত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রেগরিকে হত্যা করলেন। এই যুদ্ধে আমরা উল্লেখ করেছিলাম তাদের আরেকজন প্রধান সেনাপতি দিরজান সে আগেই নিহত হয়েছিল, এবারে আরও একজন গ্রেগরি সে নিহত হল। দ্বন্দ্বযুদ্ধ শেষ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তিনি আর দেরি না করে চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা সাজিয়ে নিলেন এবং আক্রমণ পরিচালনা করলেন। তিনি জানতেন আগের ঘটনাগুলো থেকে রোমানরা আজকের দিনেও মুসলিম বাহিনীর ডান অংশের উপর আক্রমণ পরিচালনা করবে। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে সেই সুযোগ করে দিলেন। ইচ্ছাকৃতভাবে তিনি মুসলিমদের ডান অংশকে কিছুটা পিছনে দিকে নিয়ে আসলেন, যাতে রোমানদের বাম অংশ মুসলিমদের ডান অংশের উপর আক্রমণ পরিচালনা করতে পারে। রোমানরা এগিয়ে এসে মুসলিমদের ডান অংশকে ঘায়েল করার চেষ্টা করছিল এবং এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তার মোবাইল ক্যাভালরি নিয়ে পেছনের দিক থেকে রোমানদের সেই বাম অংশকে ঘিরে ফেললেন। কাজেই মুসলিমরা তাদেরকে টেনে নিয়ে আসলো নিজেদের অঞ্চলে। রোমান অশ্বারোহীরা যখন দেখল যে চতুর্দিক দ্বারা তারা মুসলিমদের অশ্বারোহীদের মাধ্যমে পরিবেষ্টিত হয়ে গিয়েছে, তখন তারা নিজেদের বিপদ টের পেল। মুসলিমরা চূড়ান্ত লড়াই শুরু করলেন এবং যুদ্ধ প্রকাণ্ড আকার ধারণ করলো, শুধুমাত্র মুসলিম বাহিনীর ডান অংশ এবং রোমানদের বাম অংশকে কেন্দ্র করে। রোমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তিনি ইচ্ছাকৃতভাবে তাদের ওই অংশটিকে পলায়ন করার একটি সুযোগ করে দিলেন, তাদের সামনে একটি রাস্তা খুলে দিলেন। নৈতিকভাবে দুর্বল রোমান সৈন্যবাহিনী যখন দেখল যে তাদের একটি পালানোর পথ রয়েছে, তাদের সমস্ত অশ্বারোহী তারা তাদের পদাতিকদেরকে ময়দানে ফেলে রেখে পলায়ন করতে শুরু করল। জাবালা আরব কমান্ডার সে পলায়ন করল, রোমান সেনাপতি মাহান সেও পলায়ন করল। কাজেই শুধুমাত্র অবশিষ্ট থাকল বিশাল সংখ্যায় সেই রয়ে যাওয়া রোমান পদাতিক সৈন্যরা। মুসলিমরা তাদেরকে সমস্ত দিক থেকে অবরুদ্ধ করে ফেললেন। পেছনে প্রাকৃতিক বাধা গিরিপথ এবং খরস্রোতা নদী, একটিমাত্র রাস্তা রয়েছে সেখানে সেই সেতু অতিক্রম করে যদি তারা চেষ্টা করে, কিন্তু সেতুর পারেও তাদের জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের মৃত্যু সমতুল্য দিরার ইবনুল আজওয়ার রাদিয়াল্লাহু। কাজেই মৃত্যু ছাড়া রোমান সৈনিকদের ভাগ্যে আর কিছুই অবশিষ্ট ছিল না। তাবারি তিনি বর্ণনা করেছেন, রোমানদের সেই শেকলে বেঁধে রাখা 10 জনের দল একজনও যদি খাদে আছড়ে পড়ত, তাহলে স্বাভাবিকভাবেই 10 জনের পুরো দলটাই সেই খাদে পড়ে মৃত্যুবরণ করত, কারণ তাদেরকে পরস্পরের সঙ্গে শেকলে বেঁধে রাখা হয়েছিল। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, রোমানদের 250,000 সৈন্যের মধ্যে 120,000 সৈন্য নিহত হয়েছিল এবং তাদের মধ্যে 80,000ই খাদে পড়ে মৃত্যুবরণ করেছিল। মুসলিমরা এই যুদ্ধে কোনো সৈন্যদেরকে বন্দী করেননি, তাদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করছিলেন। যারা পলায়ন করার তারা পলায়ন করেছিল এবং যারা অবশিষ্ট রয়েছিল তাদের বেশিরভাগ অংশ 120,000-এর মধ্যে 80,000 খাদে পড়ে পলায়নের চেষ্টা করে সেই খরস্রোতা নদীতে পড়ে তারা মৃত্যুবরণ করল। অপরদিকে যারা অবশিষ্ট ছিল যুদ্ধের ময়দানে মুসলিমরা তাদেরকে নিশ্চিহ্ন করলেন। সুতরাং মুসলিমরা তাদের জন্য আর কোনো সুযোগ রাখলেন না যে পরবর্তীতে আবারও তারা সংঘবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ পরিচালনা করতে পারে, এই ধরনের কোনো সুযোগ তাদের সামনে ছিল না। কাজে শেষ পর্যন্ত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর সেই কথাই সত্যি প্রমাণিত হলো। আমর ইবনুল আস যুদ্ধের আগেই মুসলিমদেরকে বিজয় সুসংবাদ দিয়ে বলেছিলেন যে সমস্ত বাহিনী নিজেরাই নিজেদেরকে কোণঠাসা করে ফেলে তাদের পরাজয় সুনিশ্চিত, খুব কমই তারা ঘুরে দাঁড়াতে পারে। এবং এই যুদ্ধে রোমান সম্রাট হেরাকেল তার ভাই থিওডোর সামিল ছিল, তাকেও হত্যা করা হয়েছিল, থিওডোর নিহত হল। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শেষ হওয়ার পর রোমান সম্রাট হেরাকুলের ভাই থিওডোরের তাঁবুতে রাত্রি যাপন করলেন। এই বিজয় ছিল মুসলিমদের জন্য অসাধারণ এক বিজয় এবং ইসলামের ইতিহাসের জন্য এক অবিস্মরণীয় দিন, ইয়ারমুকের যুদ্ধ। এই ঘটনা ইতিহাসের মোড়কে পরিবর্তন করে দিয়েছিল। সম্পূর্ণ শামে বা সিরিয়াতে রোমান সম্রাটদের প্রতিরোধ আর অবশিষ্ট থাকল না, একের পর এক শহর বিজয় করা শুধুমাত্র আনুষ্ঠানিকতাই ছিল। শাম ছিল রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল এবং সেই কেন্দ্রস্থল এখন মুসলিমদের অধিকারে, কাজেই বিশাল সেই বাইজেন্টাইন সাম্রাজ্য দুই টুকরা হয়ে গেল। মাঝখানের অংশটুকু নিয়ন্ত্রণ নিয়ে নিলেন মুসলিমরা। দুইটি অংশ অবশিষ্ট থাকলো, একটি হচ্ছে মিশর হয়ে উত্তর আফ্রিকার অংশটুকু এবং আরেকটি অংশ হচ্ছে সিরিয়ার উপর দিকে বর্তমান তুরস্ক হয়ে ইউরোপের প্রবেশপথ সেই অংশটুকু, যেগুলো মুসলিমরা পরবর্তীতে বিজয় করে নিয়েছিলেন। এই যুদ্ধে মুসলিমদের 40,000 সৈন্যবাহিনীর মধ্যে শাহাদাত বরণ করেছিলেন মাত্র 3,000 সৈন্য, অপরদিকে রোমানদের মধ্যে নিহত হয়েছিল 120,000 সৈন্য। কাজেই মুসলিমরা যখন জিহাদ করেছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, তারা যুদ্ধের মাধ্যমেই তাদের জান এবং মালের নিরাপত্তা লাভ করেছেন। শুধুমাত্র এই যুদ্ধেই নয়, সকল জিহাদেই আমরা দেখতে পাই মুসলিমরা কাফের সৈনিকদের বিরুদ্ধে খুব অল্প সংখ্যক মুজাহিদিনদেরকে নিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু নিজেদের খুব অল্পই জানমালের ক্ষতি হয়েছিল, অপরদিকে কুফফার সৈনিকেরা দলে দলে নিহত হয়েছেন। স্মরণ করা যেতে পারে সেই মুতার যুদ্ধের কথা, যেখানে রোমানদের সঙ্গে মুসলিমদের প্রথম সংঘর্ষ হয়েছিল। মাত্র 3,000 সৈন্য নিয়ে মুসলিমরা রোমানদের 2,00,000 বাহিনীর মোকাবেলা করেছিলেন, যাদের মধ্যে 1,00,000 ছিল আরব খ্রিস্টান, 1,00,000 ছিল রোমান সাম্রাজ্যের সৈনিকেরা। সেই যুদ্ধে রোমানদের কত হতাহত হয়েছিল তার সঠিক সংখ্যা ইতিহাসে সংরক্ষিত নেই, কিন্তু আমরা ধারণা করতে পারি সেই যুদ্ধে রোমানদের হতাহতের সংখ্যা ছিল অনেক বেশি, কারণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে একাই 9টি তরবারিকে ভেঙেছিলেন। বিপরীতে মুসলিমদের শাহাদত বরণের সংখ্যা কত ছিল? মুতার যুদ্ধে আমরা জানি যে পরপর 3 কমান্ডার শাহাদত বরণ করেছিলেন, কিন্তু সর্বমোট শাহাদাতের সংখ্যা মুসলিম ঐতিহাসিকগণ যা উল্লেখ করেছেন, কেউ কেউ বলেছেন মাত্র 12 শহীদ হয়েছিলেন, কেউ বলেছেন মাত্র 17 শহীদ হয়েছিলেন। কাজেই এই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে, এর ব্যাখ্যা কী? যুদ্ধ এমন এক বিষয় যা মৃত্যু নিয়ে আসে, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা যুদ্ধে এতই অল্প শাহাদাত বরণ করতেন, সাহাবা এবং তাবিঈদের সেই যুদ্ধগুলো যুদ্ধ যেন তাদের জন্য জীবন নিয়ে আসত, এই বিষয়ের ব্যাখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন কুরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালিররাসূলি ইযা দাআকুম লিমা ইউহিয়িকুম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের সেই আহ্বানে সাড়া দান করো, জবাব দাও যখন তোমাদেরকে সেই কাজের দিকে আহ্বান করা হয়, লিমা ইউহিয়িকুম, যে কাজে তোমাদের মধ্যে জীবন রয়েছে, যেই কাজ তোমাদেরকে জীবন দান করে। সেই জীবনদানকারী কাজ সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের সেই আহ্বানে সাড়া দান করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুজাহিদিনদেরকে শামের ভূমিতে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রিক্রুট করছিলেন, তখন শুরুর দিকে লোকেরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে শক্তিশালী রোমান বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লোকেদের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্বকে দেখার পর তিনি এই আয়াতকে উল্লেখ করেই তাদেরকে উদ্বুদ্ধ করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে বলছিলেন, ইয়া মাশার আল মুসলিমিন, হে মুসলমানগণ, মা আলাকুম, তোমাদের কী অবস্থা হলো? লা তুজিবুনা খলিফাতা রাসূলিল্লাহ ওয়াকাদ দাআকুম লিমা ইউহিয়িকুম, তোমরা কি আল্লাহ রাসূলের খলিফার আহ্বানে সাড়া দিবে না? অথচ তিনি তোমাদেরকে এমন দিকে আহ্বান করছেন যে বিষয় তোমাদের জীবনকে রক্ষা করবে। সুতরাং ইয়ারমুকের যুদ্ধের এটি একটি বড় শিক্ষা,
এবং একই সাক্ষ্য আমরা ইতিহাস থেকে দেখতে পাই, যখনই মুসলিমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন তাদের জান এবং মালের নিরাপত্তা তারা লাভ করেছেন, এবং যখন জিহাদের প্রতি তারা অবহেলা করেছেন তখন তারা গণহারে নিহত হয়েছেন। বাগদাদ ধ্বংসের সেই ইতিহাস আমরা জানি। হালাকু খানের বাহিনী যখন বাগদাদকে ধ্বংস করেছিল, মুসলিমরা সেই সময় জিহাদকে অবহেলা করেছিল, মুসলিমদের খলিফা নিহত হয়েছিলেন। খলিফাকে বন্দী করার পর হালাকু খান অপমান করে মুসলিমদের বাইতুল মালে সংরক্ষিত স্বর্ণের টুকরাগুলোকে খলিফার সামনে নিক্ষেপ করে বলছিল, এগুলোকে তুমি কোনো কাজেই লাগাতে পারলে না, এখন অন্তত এই স্বর্ণের টুকরাগুলো খেয়ে দেখাও যে একটা কাজে তুমি লাগালে। হালাকু খান আশ্চর্য হয়ে গিয়েছিল যে মুসলিমদের বাইতুল মালে এত সম্পদ সংরক্ষিত রয়েছে, কিন্তু এগুলোকে ব্যবহার করে, এগুলোকে বিক্রি করে সেই অর্থের মাধ্যমে যদি তারা যুদ্ধের সাজ সরঞ্জাম প্রস্তুত করত, অন্তত নিজেদেরকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারত। শেষ পর্যন্ত সেই জিহাদের পথ ধরেই আইন জালুতে মুসলিমরা বিজয় অর্জন করেছিল এবং মঙ্গলদের ফিতনাকে নির্মূল করেছিল। ইয়ারমুকের যুদ্ধে বিধ্বস্তকারী পরাজয়ের পর হেরাকেল বুঝে নিল শামের জমিনে সে আর কখনোই ফেরত আসতে পারবে না। রোমান সাম্রাজ্যের চিরবিদায় শামের জমিন থেকে মুসলিমরা করে দিয়েছে। হেরাকেল যখন তার রাজধানী অ্যান্টিওকে সরিয়ে নিয়ে এসেছিল এই যুদ্ধের অবস্থাগুলো দেখার জন্য, খোঁজখবর সংগ্রহ করার জন্য, ইয়ারমুকের পরাজয়ের পর সে আবারও ফিরে গেল তাদের পূর্বের রাজধানী কনস্টান্টিনোপলে। শাম থেকে বিদায় নেওয়ার সময় হেরাকাল ভারাক্রান্ত হৃদয়ে বলছিল, বিদায় হে সিরিয়া, চিরদিনের জন্য তোমাকে বিদায়। রোমানরা আর কখনও তোমার বুকে ফেরত আসবে না। কি চমৎকার একটি ভূমি না আমি শত্রুদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা দেখতে পাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মুসলিমরা শামের বাকি অঞ্চলগুলো দ্রুত বিজয় করে নেন, এবং সেই অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল জেরুজালেম। জেরুজালেমের চাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে হস্তান্তর করা হয়েছিল। এবারে আমরা সেই প্রশ্ন সম্পর্কে কিছুটা আলোচনা করব, যে প্রসঙ্গে আমরা শুরুতে বলেছিলাম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেন খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন। এই প্রসঙ্গে শুরুতে আমরা বলতে চাই যে বিভিন্ন ধরনের রচনা, বিভিন্ন ধরনের বই যেগুলো আমাদের মধ্যে প্রচলিত আমরা দেখতে পাই, সাধারণভাবে যেগুলো সেকুলার দৃষ্টিকোণ থেকে বা সেকুলার অবস্থান থেকে লেখা হয়েছে, সেখানে একদিকে বিজয়ের জন্য খালিদ বিন ওয়ালিদের ব্যক্তিত্বকে কৃতিত্ব দেওয়া হয়েছে আল্লাহ তৌফিকের থেকে বেশি হিসেবে, খালিদ বিন ওয়ালিদের কৌশলকে বড় করে দেখানো হয়েছে। আবার আরেক দিকে এমন কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে যেটা খালিদ বিন ওয়ালিদের সঙ্গে উপযুক্ত নয়, কিংবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও উপযুক্ত নয়। বিভিন্ন গল্প বা ঘটনা উপস্থাপন করে এই বিষয়কে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে ছোটোবেলা থেকে একটি দ্বন্দ্ব ছিল, তারা যখন ছোট ছিলেন তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পরে একটি বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় এবং সেটা কখনো দূর হয়নি। যখন তারা বড় হয়ে গিয়েছিলেন সেই সময়ও তাদের মধ্যে বিদ্বেষ ছিল। বাস্তবে এই সমস্ত কাল্পনিক গল্পের কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো সত্যতা নেই, কারণ যারা সেকুলার দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে লিখেছেন, যুদ্ধের ইতিহাসগুলোকে সংরক্ষণ করেছেন, তারা তাদের অবস্থান থেকে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছেন। অন্যান্য সাম্রাজ্যে এটি একটি কমন ঘটনা ছিল যে যখনই কোনো একজন সেনাপতি, তিনি অনেক বড় শক্তিশালী হয়ে যেতেন, অনেক সাফল্য অর্জন করতেন, তিনি চোখ রাখতেন ক্ষমতা দখলের দিকে। অর্থাৎ সেই সেনাপতি যখন তিনি শক্তিশালী হয়ে যান তখন তিনি তাদের শাসককে অপসারণ করে ক্ষমতা দখল করতেন। এই ধরনের ঘটনা অমুসলিম রাজত্বে, অমুসলিম সাম্রাজ্যে বহু দেখা যায়। কাজেই ওই সমস্ত ঐতিহাসিকবিদেরা এবং প্রাচ্যবিদেরা তারা এই সমস্ত গল্পকে তৈরি করে এই বিষয়কে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে ওমর তিনি শাসক হিসেবে শঙ্কিত ছিলেন, যে খালিদ অনেক বড় ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, হয়তোবা তিনি একসময় তার ক্ষমতা দখল করে নেবে। এগুলোর আসলে কোনো ভিত্তি নেই, বরং বাস্তবতা কী সেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই চিঠি লিখে তার বিভিন্ন গভর্নর এবং জেনারেলদেরকে জানিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি লিখেছিলেন, আমি কোনো ধরনের ক্রোধের বশবর্তী হয়ে কিংবা খালিদের কোনো অসততার কারণে তাকে বরখাস্ত করিনি। মানুষ তার কৃতিত্বকে বড় করে দেখছিল, কাজে আমার ভয় হচ্ছিল যে আল্লাহর সাহায্যের থেকে লোকেরা তার উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়বে। কাজে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই সব কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে, এবং এর বিপরীতে কোনো বিশ্বাস যেন কারো অন্তরে স্থান না পায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তিনি ধারণা করেছিলেন খালিদ বিন ওয়ালিদ তার অধীনে যতগুলো যুদ্ধ হয়েছে, সেনাপতি হিসেবে তিনি যতগুলো যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধেই তিনি পরাজয় বরণ করেননি। কাজে লোকেরা ধরেই নিত খালিদ ইবনে ওয়ালিদ যদি আমাদের সঙ্গে যুদ্ধ করেন আমরাই বিজয়ী হব, আমরাই টিকে থাকব। কাজে এর মাধ্যমে জয় পরাজয় যে আল্লাহর পক্ষ থেকে আসে সেই বিষয় সরে গিয়ে খালিদ বিন ওয়ালিদের উপরে লোকেদের ভরসা চলে আসছিল, যেটা ইমানি অবস্থানের বিপরীত। কাজেই ওমর ইবনে খাত্তাব এই সত্যকে তাদের সামনে উপস্থাপন করার সিদ্ধান্ত নিলেন যে খালিদ যদি সাধারণ সৈনিক হিসেবেও যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় দিবেন, যদি মুসলিমরা বিজয়ের শর্তগুলোকে পূরণ করে। জয় পরাজয় খালিদের কারণে আসছে না, এটা আসছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করার মাধ্যমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লোকেদের ইমানকে রক্ষা করলেন, আকীদাকে রক্ষা করলেন। এই বিষয়টি ছাড়াও আরও কয়েকটি ঘটনা রয়েছে।
তার মধ্যে একটি ঘটনা হচ্ছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফার দায়িত্ব গ্রহণ করেন তার রাষ্ট্র পরিচালনার নীতিতে আবু বকর সিদ্দিকের সঙ্গে কিছু পার্থক্য ছিল। আবু বকর সিদ্দিক তার জেনারেল এবং গভর্নরদেরকে অনেক বেশি স্বাধীন ক্ষমতা দিয়েছিলেন, স্বায়ত্ব শাসন দিয়েছিলেন, তারা স্বাধীনভাবে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের সেই স্বাধীনতাকে সীমিত করে নিয়ে আসেন এবং অনেক বিষয়েই তাদেরকে খলিফার অনুমতি নিতে বাধ্য করেছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টিকে পছন্দ করলেন না, কাজেই তিনি পদত্যাগ করেছিলেন। এটা হচ্ছে প্রথমবারের ঘটনা। পরবর্তীতে আরও একটি যুদ্ধে দেখা যায় আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বাহিনী পাঠিয়েছিলেন, খালিদ সেই বাহিনীর কমান্ডার ছিলেন না, কিন্তু সেই যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি তারা নিহত হয়েছিলেন, কমান্ডার নিহত হয়েছিলেন। পরবর্তীতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বাহিনী নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন, কারণ দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত কোনো ব্যক্তি ছিলেন না, এবং সেখানে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা বিজয় অর্জন করেছিলেন। ওমর ইবনুল খাত্তাবের কাছে যখন এই সংবাদ এসেছিল, ওমর মন্তব্য করে বলেছিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ আম্মার নাফসা লাকাদ কানা আবু বকরিন আলাম বির রিজালি মিন্নি, খালিদ নিজেকে আমির নিযুক্ত করে নিয়েছে, আবু বকর আমার থেকে লোকেদেরকে ভালো চিনতেন। এবং পরবর্তীতে আরেকটি অর্থনৈতিক ঘটনায় আমরা বলেছিলাম আবু বকর সিদ্দিকের সময় তাদের স্বায়ত্তশাসন ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়গুলোকে কেন্দ্রীভূত করেছিলেন, কাজেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনুল ওয়ালিদের কাছ থেকে সেই বিষয়গুলোর জন্য জবাবদিহিতা চাচ্ছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি খালিদ ইবনুল ওয়ালিদকে অপসারণ করেন। এবং ঠিক সেই ঘটনার পরেই লোকেদের মধ্যে যখন নানা রকমের কথাবার্তা ছড়িয়ে গেল, তখন ওমর নিজের অবস্থানকে স্পষ্ট করে বলেছেন যে কোনো ক্রোধের কারণে কিংবা খালিদের অসুস্থতার কারণে আমি তাকে বরখাস্ত করিনি, বরং বিষয় হচ্ছে এটাই যে লোকেরা আল্লাহর সাহায্যের থেকে খালিদের উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল, তার কৃতিত্বকে বড় করে দেখছিল। কাজেই ওমর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহুকে অপসারণের মাধ্যমে স্পষ্ট করে দিলেন জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকেই আসে এবং এর বিপরীত কোনো বিশ্বাস যেন তাদের অন্তরে স্থান না পায়। শামের যুদ্ধের গুরুত্বের উপর দুইটি পয়েন্টকে আমরা উপস্থাপন করতে চাই, এর মাধ্যমে আমাদের আলোচনা আমরা শেষ দিকে চলে যাচ্ছি। এক নম্বর বিষয় হচ্ছে শামের বিজয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ঘটেছে এবং ইসলামের সত্য দিন হওয়ার আরেকটি প্রমাণ ফুটে উঠেছে। মিরাজের সেই ঘটনা থেকে আমরা জানি, আলী ইসরাওয়াল মিরাজ, সেই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল জান্নাতে, জান্নাতের শেষ প্রান্তে একটি বৃক্ষ যার নাম ছিল সিদরাতুল মুনতাহা। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি নদীকে প্রবাহিত দেখলেন, দুইটি নদী ছিল প্রকাশ্য, দুইটি ছিল অপ্রকাশ্য, দুইটি নদী ছিল দুনিয়ার নদী, দুইটি নদী ছিল জান্নাতের নদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলকে জিজ্ঞাসা করেছিলেন এগুলো কি, জিব্রিল বললেন অপ্রকাশ্য এই দুইটি আপনি দুনিয়াতে দেখতে পারবেন না, সেগুলো জান্নাতের নদী কাউসার এবং সালসাবিল, এবং প্রকাশ্য যে দুইটি নদী সেই দুইটি হচ্ছে নীল এবং ফোরাত। সুবহানাল্লাহ, মানব জাতির ইতিহাস যদি আমরা দেখি, সভ্যতার ইতিহাসগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাই নীল এবং ফোরাতের মাঝের এই ভূমি হচ্ছে শামের জমিন, শামের ভূমি, এবং এই দুইটি নদীকে কেন্দ্র করেই মানব ইতিহাস গড়ে উঠেছে। পৃথিবীর জনসংখ্যার উল্লেখযোগ্য অংশের সবসময়ের বসতি ছিল এই নীল এবং ফোরাতের অঞ্চল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জনপদ বা সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছিল, তার জবাব হচ্ছে দজলা এবং ফোরাতের তীরে এবং নীলের তীরে, মেসোপটেমিয়ান সভ্যতা এবং ইজিপশিয়ান সভ্যতা। বর্তমান যুগে পৃথিবীর জনসংখ্যা যে কোনো সময়ের থেকে অনেক অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, পৃথিবীর যেখানেই আমরা যাই না কেন সেখানেই লোকেদের বসতি দেখতে পাওয়া যায়, কিন্তু অতীতে পৃথিবীর অধিকাংশ এলাকায় ছিল অনাবাদী। সেই সময়েও পৃথিবীর যে অঞ্চলটিতে সবসময় জনবসতি ছিল সেটা হচ্ছে এই দুইটি নদীর মধ্যবর্তী অঞ্চল, যে কারণে এই অঞ্চলকে পৃথিবীর প্রাচীনতম বসতি বা সভ্যতা হিসেবে গবেষকরা চিহ্নিত করেছেন এবং দজলা ফোরাতের তীরকে ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন এভাবে, এটা হচ্ছে সভ্যতার দোলনা বা ক্রেডল অফ সিভিলাইজেশন। কাজেই শামের জমিন, শামের ভূমি, এটা হচ্ছে পৃথিবীর সত্যিকার প্রাণকেন্দ্র। বর্তমানে আমরা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বাইরেও আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশকে আবিষ্কৃত হতে দেখেছি, কিন্তু মাত্র কয়েকশো বছর আগেও সেই মহাদেশগুলো মানুষের কাছে অজানা ছিল। কাজেই মূলত পৃথিবীর মূল অংশ ছিল এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ। এই তিনটি পৃথক মহাদেশ হলেও নির্দিষ্ট অংশে তারা স্থলভাগের সঙ্গে একে অন্যের সঙ্গে সংযুক্ত। মিশর, বাবেল বা ব্যাবিলন এবং দামাস্কাস, এগুলি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শহর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সারা পৃথিবীতেই সকল বসতিতেই রাসুল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি প্রত্যেক জাতির কাছে, উম্মাতের কাছে রাসুল পাঠিয়েছেন এই মর্মে যে এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে সকল বসতিতেই নবী রাসুল পাঠিয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি নবী রাসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পাঠিয়েছেন সেটা হচ্ছে এই শামের জমিন।
কাজেই শাম হচ্ছে এমন একটি অঞ্চল সেখানে যা ঘটবে তার প্রভাব সারা দুনিয়াতে পড়বে। বর্তমান যুগেও আমরা দেখতে পাই শাম বা সিরিয়ার সেই ভূমিকে নিয়ে সকলেই আগ্রহী, সবাই সেখানে ইনভলভ হতে চায়। শামের নিয়ন্ত্রণ যাদের হাতে তারাই বিশ্বের নিয়ন্ত্রক। অতীতে শাম মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল, মুসলিমরা বিশ্বকে শাসন করেছে। এখন শাম দখল করে আছে ইসরায়েল এবং পশ্চিমা শাসক গোষ্ঠী। প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফাকে বিলুপ্ত করে দেওয়ার মাধ্যমে আরব ভূমিতে তারা তাদের প্রতিনিধিমূলক পাপেট শাসকদেরকে বসিয়ে রেখেছে এবং নিজেদের ইচ্ছামতো মানচিত্রে যেদিকে খুশি দাগ টেনে জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছে। শামের ভূমিকে বিভক্ত করে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এই ধরনের রাষ্ট্র তারা সৃষ্টি করেছে এবং নিজেদের প্রভাবকে ধরে রেখেছে। এর কারণ হচ্ছে শাম এমন একটি অঞ্চল, এখানে যা ঘটবে তার প্রভাব সারা দুনিয়াতেই পড়বে। কাজেই যিনি বিশ্বনবী সারা দুনিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত যিনি নবী হিসেবেই থাকবেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার উম্মত থাকবে এবং তাদের হাতে শামের জমিন থাকবে না, সেটা কীভাবে হতে পারে? কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতেই মুসলিমদেরকে শাম বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। ইবনে মাজাতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তোমাদেরকে অধীনস্থ করে দেবেন। এরপর তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানেও আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন। এরপর তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তার বিরুদ্ধেও তোমাদেরকে জয়যুক্ত করবেন। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে সুসংবাদ দিয়েছিলেন যে রোমান সাম্রাজ্য তোমাদের অধীনে আসবে, তোমরা বিজয় লাভ করবে। এমনকি পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের যেটা রাজধানী কনস্টান্টিনোপল, তা বিজয়ের সুসংবাদও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এবং সেটা ইতিহাসে ঘটে গেছে। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, আমর ইবনে আসের সন্তান আবদুল্লাহ তিনি বর্ণনা করেছেন, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম এবং হাদিস লিপিবদ্ধ করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছিল যে দুইটি শহরের মধ্যে কোন শহরটি আমরা আগে বিজয় করব, কনস্টান্টিনোপল না রোম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বরং তোমরা হেরাক্লের শহরকেই প্রথমে বিজয় করবে, অর্থাৎ কনস্টান্টিনোপল। 1453 ইংরেজি সালে সুলতান মুহাম্মদ আলী ফাতে তিনি কনস্টান্টিনোপল বিজয় করেছেন এবং এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে, মুসনাদ আহমদ হাদিসটি এসেছে, সেখানে সুসংবাদ দিয়েছিলেন মুসলিমদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাফতাহান্না আল কনস্তান্তানিয়া ওয়ালা নিআমাল আমিরু আমিরুহা ওয়ালা নিআমাল জাইশু যালিকাল জাইশ। অবশ্যই তোমরা কনস্টান্টিনোপল বিজয় করবে, কত চমৎকার হবে সেই বাহিনীর আমির এবং কত চমৎকার হবে সেই বিজয়ী বাহিনী। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদকে সামনে রেখেই সাহাবাদের সময়ে ইস্তাম্বুলকে অবরোধ করা হয়েছিল। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনিও সেই বাহিনীতে সামিল ছিলেন। শেষ পর্যন্ত 1453 সালে এই বিজয় অর্জিত হয়েছে। কিন্তু অন্যান্য হাদিসগুলো থেকে আমরা দেখতে পাই যে শেষ জমানায় বা শেষ সময়ে, শেষ যুগে যখন আবারও রোমানদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ হবে, তখন এই কনস্টান্টিনোপল আবারও মুসলিমরা বিজয় করবে। ফিতানের হাদিস সেই হাদিসগুলোতে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এসেছে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রোমান শব্দের মাধ্যমে কোনো বিশেষ ভূমিকে বোঝাননি, বরং তিনি একটি জাতি গোষ্ঠীকে বা এথনিক গ্রুপকে বুঝিয়েছেন। তিনি সেই সমস্ত লোকেদেরকে বুঝিয়েছিলেন যারা ককেশিয়ান ইউরোপের বাসিন্দা, এবং পরবর্তীতে ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে সেই লোকেরা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন। বর্তমানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত এলাকার লোকেরা পূর্বে সেই রোমান জাতিসত্তারই বর্তমান প্রতিনিধি। শেষ জমানায় ফিতনা হাদিসগুলো অনুসারে তাদের বিরুদ্ধে মুসলিমদের আরেকটি যুদ্ধ হবে এবং আবারও কনস্টান্টিনোপল মুসলিমরা বিজয় করবেন। কাজেই প্রথম পয়েন্ট এটা যে শামের বিজয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন এবং ইসলামের সত্য দিন হওয়ার আরেকটি অকাট্য প্রমাণ। দ্বিতীয় বিষয়, শাম কিংবা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের যে বিজয়গুলো হয়েছিল, বিজয়ের যে ধরন, সেগুলো স্বতন্ত্র একটি মিরাকেল। কোনো একজন ব্যক্তি যদি সত্যবাদী হয় তাহলে তাকে এটা স্বীকার করতেই হবে, মুসলিমদের সেই বিজয়গুলোর কোনো সামরিক ব্যাখ্যা নেই। সামরিক শক্তিতে কোনো মানদণ্ডেই মুসলিমদের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এবং সত্যনিষ্ঠ ঐতিহাসিকেরা মুসলিম কিংবা অমুসলিম তারা প্রত্যেকেই ইতিহাসের এই অংশ বর্ণনা করতে এসে তারা থমকে দাঁড়িয়েছেন এবং অভিভূত হয়েছেন কীভাবে মুসলিমরা একের পর এক যুদ্ধে বিজয়ী হয়েছিল। শুধুমাত্র শামে নয়, একই সঙ্গে দুইটি সুপার পাওয়ারকে তারা পরাজিত করেছিল, এবং সেই দুইটি সুপার পাওয়ার তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যুদ্ধ করছিল, কিন্তু তারা একে অপরকে পরাজিত করতে পারছিল না। সেখানে তাদের উভয়ের বিরুদ্ধে, উভয়ের থেকে সংখ্যায় অনেক কম, শক্তিতে দুর্বল হয়েও সেই মুসলিমরা কীভাবে উভয় সাম্রাজ্যকেই পরাজিত করেছিল, কীভাবে সম্ভব? অভিযান শুরু করার মাত্র 8 বছরের মধ্যে সম্পূর্ণ শাম মুসলিমরা বিজয় করেছেন। পারস্য সাম্রাজ্য বিজয় করেছেন অভিযান শুরু করার মাত্র 7 বছরের মধ্যে। মিশর মুসলিমরা বিজয় করেছেন দুই বছরের মধ্যে, এবং স্পেন থেকে পর্তুগাল হয়ে ফ্রান্সের সীমান্ত পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিলেন মাত্র 5 বছরের মধ্যে অভিযান শুরু করার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, আবু বকর সিদ্দিকের খিলাফতকাল শুরু হওয়ার মাত্র 80 বছরের মধ্যে মুসলিমরা সিন্ধুর সীমান্ত থেকে স্পেন পর্যন্ত নিজেদের খিলাফাকে প্রতিষ্ঠিত করেছিলেন। সম্পূর্ণ সেন্ট্রাল এশিয়া তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এত দ্রুত কীভাবে তারা এভাবে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন এবং সেই বিজয়কে তারা ধরেও রেখেছিলেন, কাজে এই কথা বলার সুযোগ নেই যে কখনও একটা আপসেট হিসেবে বা অঘটন হিসেবে মুসলিমরা কোনো একভাবে হয়তো বিজয় অর্জন করে নিলেন, এই কথা আমরা কখনোই বলতে পারি না। কারণ শুধুমাত্র একটি ভূমিতে নয়, প্রত্যেকটি স্থানে অনেক দুর্বল হয়ে মুসলিমরা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, সেই বিজয়কে ধরেও রেখেছে। কাজেই এই বিষয়গুলোর বাস্তবে কোনো সামরিক বা মিলিটারি ব্যাখ্যা নেই। একমাত্র ব্যাখ্যা হচ্ছে এটাই যে এই বিজয়গুলো এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিনের সমস্ত রাজত্বের অধিকারী, তিনিই মুসলিমদেরকে এই বিজয়গুলো প্রদান করেছেন। কারণ মুসলিমরাই ছিল তার দিনের ধারক, বাহক এবং প্রচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে সত্য এবং ন্যায়ের পক্ষে অবস্থান করেন, মুসলিমরাও সত্য এবং ন্যায়ের পক্ষে অবস্থান করছিল সত্য দিন ইসলাম গ্রহণ করার মাধ্যমে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলিমদেরকে সকল শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করেছেন। এটাই হচ্ছে আসল সত্য, আসল বাস্তবতা। এবং সেই সত্যকে মেনে নেওয়া এবং বুঝতে পারা, সেটা বুঝতে পেরেছিলেন বলেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি একসময় ইসলাম গ্রহণ করেছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ তিনি একজন দক্ষ সামরিক কমান্ডার ছিলেন, সেনাপতি ছিলেন। সামরিক বিষয়ে তিনি কতটা পারদর্শী বা দক্ষতা সম্পন্ন ছিলেন এটা নতুন করে বলার আর কিছুই নেই। বদর, উহুদ, খন্দক প্রত্যেকটি যুদ্ধে তিনি ছিলেন পরাজিত কুরাইশ পৌত্তলিক শক্তির কমান্ডার, এবং তিনি নিজের মনে হিসাব করছিলেন কিভাবে প্রত্যেকটি স্থানে সংখ্যায় শক্তিতে বেশি হওয়ার পরেও তিনি পরাজিত কমান্ডার, এবং বিপরীতে মুসলিমরা দুর্বল হয়েও কিভাবে প্রত্যেকটি স্থানে বিজয়ী হচ্ছিল। খালিদ এই বিষয়গুলোকে নিয়ে ভাবছিলেন এবং তার মনে প্রশ্নের কোনো জবাব তিনি মিলাতে পারছিলেন না। শেষ পর্যন্ত একটি জবাবেই তিনি সন্তুষ্ট হলেন। তিনি বুঝতে পারলেন মুসলিমরা যেটা দাবি করে সেটাই সত্য, মুসলিমরা বিজয় লাভ করেছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন সেটাই সত্য, তিনি আল্লাহর রাসূল। এবং এই ভাবনা এবং সত্যকে মেনে নেওয়ার কারণেই শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বলেছিলেন, তোমার মতো একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে না, এটা হতে পারে না, কারণ তোমার মধ্যে আমি বুদ্ধির ছাপ দেখেছিলাম। কাজেই সবশেষে আমরা আবারও বলতে চাই, ইসলাম একটি রাজপ্রাসাদের মতো যাতে প্রবেশের অনেক দরজা রয়েছে। ইসলাম একটি হীরের মতো যার প্রত্যেকটি পার্শ্বদেশ সমানভাবে উজ্জ্বল। একজন ব্যক্তি কেন ইসলামে দাখিল হবে, এই প্রশ্নের উত্তরের কোনো শেষ নেই, কারণের কোনো শেষ নেই। আকীদা ইস্যুগুলো বাদ দিয়েও যদি শুধুমাত্র এই সাইড ইস্যুগুলোকে সামনে রাখা হয়, ইতিহাসের এই ঘটনাগুলোকেও যদি কোনো ব্যক্তি সঠিক অবস্থান থেকে সত্য চোখে দেখার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির উচিত এই বাস্তবতাকে মেনে নেওয়া যে সত্য দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয়ী করেছেন অন্যান্য সকল মতবাদ, সকল ধর্ম, সকল আদর্শ এবং সকল রাজত্বের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে এবং সত্য ধর্ম সহকারে, সত্য দিন সহকারে, যেন তিনি অন্যান্য সকল দিনের উপর, অন্যান্য সকল জীবনবিধান, ধর্ম, মতবাদ সব কিছুর উপর এই ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করুক না কেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এবং তাবিঈদের সেই যুদ্ধগুলো, সেই ঘটনাগুলো ইতিহাসের এই সত্যকেই আমাদের সামনে উপস্থাপন করেছে। মানুষ চলে যায়, তাদের চলার পথ রেখে যায়, রেখে যায় তাদের স্মৃতি, রেখে যায় তাদের নীতি। এটাই হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের রেখে যাওয়া সেই নীতি। সেই নীতিকে সামনে রেখে আমাদের উচিত আমাদের বর্তমান নিজেদের অবস্থাকে মেলানো এবং প্রশ্ন করা যে কী করার কথা ছিল আর আমরা কী করছি, কাদেরকে অনুসরণ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إننا للمجد أرخصنا النفوس خالد في البر كان ليث حق في البحار كان حوتا بربروسا إننا الأبطال لا نحن الرؤوس إننا للمجد أرخصنا النفوس خالد في البر كان ليث حق.
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।